exclusively on FusionBD.com.
Fusion Good FM Horror Club, Radio Futi, Radio FM, Sushi, Atiyapar, Shate, Ezo. Good FM Horror Club, regularly, আমাদের সাথে একটা Horror Club থাকে এবং Horror Club এর মেম্বাররা থাকে। তো আজকে আমাদের সাথে একজন মেম্বার রয়েছেন Good FM Horror Club এর। তো শুরুতে তার সাথে কথা বলে নিই। আপনি নাম এবং কোথায় গেছিলেন আপনার Horror Club এর নাম কি?
হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আরাফাত রহমান, এসছি দিনাজপুর থেকে। আমার ক্লাবের নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব দিনাজপুর।
ওকে, তো আরাফাত?
জি, আমার নাম হচ্ছে আরাফাত, ফেসবুক আইডি এ আর রহমান।
তো আরাফাত, কেমন লাগছে স্টুডিওতে?
জি, খুবই ভালো লাগছে, প্রথমবারের মতো খুবই ভালো লাগছে।
আপনি তো বুড়ো ফ্রম হরর ক্লাবের একজন?
জি, আমি রেগুলার একদম প্রথম থেকেই আর কি শোনা, যেদিন প্রথম চালু হয় আর কি।
আচ্ছা, শুনুন একটু, গল্পটা কিভাবে হরর ক্লাবে শুরু করলেন বা হরর ক্লাবে ঢুকলেন?
হরর ক্লাব শুরু করলাম বলতে, লাস্ট যেদিন রাসেল ভাই বললো যে এরকম হরর ক্লাব একটা চালু হবে, ভূত এফএমে যেদিন বললো, তো সেদিন চিন্তা করলাম যে, মানে নিজে থেকে চিন্তা করলাম আর কি, এইসব একটু বিশ্বাস করি, একটু জিন ভূত এসব একটু দেখতে চাই, ইচ্ছা হয়।
খুব অদ্ভুত একটা জায়গা থেকে আপনার
চিন্তাটা। তারপর মনে করেন যে, তো এরকম পাচ্ছিলাম না প্রথমে ক্লাবের আর কি, সঙ্গী পাচ্ছিলাম না, মেম্বার পাচ্ছিলাম না, পরে নিজেই চালু করলাম একাই, পরে কাজ করা শুরু করলাম, গল্প কালেক্ট করা শুরু করলাম। তো ভালোই লাগতেছিল, গল্প কালেক্ট করতেছি, নতুন নতুন মানুষের কাছ থেকে গল্প শুনতেছি, গল্প কালেক্ট করতেছি, তারপরে নেট থেকে গল্প পড়তেছি, ভালো লাগতেছে।
আচ্ছা, তো আপনি এমনি রেগুলার আমাদের অনেক অনেক মেইল পাঠান, তবে একটা বিষয় আর কি, যে আপনার সেই মানে অতি প্রাকৃত বিষয় বা প্যারানর্মাল বিষয়ের প্রতি আপনার একটা বিশ্বাস রয়েছে, তাই না?
জি জি,
বিশ্বাসের জায়গা থেকে আপনি মানে হরর ক্লাবে ঢুকেছেন। তো কি মনে হয় যে হরর ক্লাব কি আপনার সেই বিশ্বাসের জায়গা আরো শক্তিশালী করছে নাকি বিশ্বাস ভেঙে দিচ্ছে?
জি, আর
বিশ্বাসে কোনো মানে হেরফের করছে না?
না, বিশ্বাসটা আরো বাড়িয়ে দিচ্ছে, আমার বিশ্বাসটা আরো বাড়িয়ে দিচ্ছে।
খুব ভয়ানক কথা। এইরকম ব্যাপার হলে কিন্তু আসলে মানে অন্তত এই চেয়ারটা থেকে আমি খুবই ভীত সন্ত্রস্ত, যে ভূতের বিশ্বাস যদি বেড়ে যায় তবে কিন্তু হরর ক্লাবের মানে এটা কখনোই চাই না আমরা। প্রত্যেকটা মানুষের বিশ্বাস অবশ্যই যার যার জায়গা।
জি,
তবে মানুষের অবশ্যই উচিত যে প্রতিটা মানে যে কোনো কিছুরই আসলে সলিউশনের দিকে যাওয়া, ব্যাখ্যা খুঁজে বের করা। প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আমরা কখনো প্যারানর্মাল বিষয়ের মানে বিজ্ঞাপন প্রচার করছি না, আমরা যেটা করি যে হরর যে ফিকশন গুলো আছে এবং হরর যে এন্টারটেইনমেন্টটা সেটাই আমরা দিতে চেষ্টা করি। তো যাই হোক না কেন, আমরা কথা বলছিলাম আরাফাতের সাথে এবং আরাফাত আমাদেরকে লাস্ট বেশ কয়েকটা উইক ধরে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে অসংখ্য অসংখ্য মেইল আছে, অনেক অনেক স্টোরি। এবং আমার একটা টাইমে অবাক লাগতো যে এত এত স্টোরি আসলে কিভাবে পায়। আর আজকে আমরা মেইল অফ দ্য উইকে যে স্টোরিটা সিলেক্ট করেছি সেটাও আরাফাতের পাঠানো, এবং এই স্টোরিটা খুবই বিখ্যাত একটা গল্প, যেহেতু অনুবাদ গল্পটা এবং অনুবাদটিও আরাফাতের সংগৃহীত, তাই না?
জি, সংগৃহীত।
ওকে, তো অনুবাদ কে করেছেন তার নামটা জানি না, বাট খুবই বিখ্যাত একটা গল্প। এই গল্পটার নাম হচ্ছে ড্রাকুলার অতিথি, এবং এটা হচ্ছে ব্রাম স্টোকারের সেই বিখ্যাত ড্রাকুলা সিরিজের প্রথম গল্পটা। তো যেহেতু অনুবাদ গল্প এবং খুব সুন্দর একটা গল্প, মেইল অফ দ্য উইকে আজকে আমরা এই স্টোরিটা সিলেক্ট করেছি। এছাড়া তো আরো আমাদের ভূতিকাতে আজকে আব্দুল বাসেতের একটা গল্প হচ্ছে জুয়ারি, এবং একটা সাহিত্য পত্রিকা থেকে নেয়া এই গল্পটা। আমরা জানি যে আমাদের বাংলা ভাষা বা আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরের বেসিক্যালি মানে লিটল ম্যাগ আন্দোলন হয়েছে বা মানে অনেক লিটল ম্যাগ বের হয়েছে, সাহিত্য পত্রিকা বের হয়, এবং সেইগুলো কিন্তু আমরা এক সময় মানে পোকা ছিলাম, সেইগুলো পড়ার জন্য খুবই পাগল হয়ে থাকতো, এবং সেখান থেকে খুব সুন্দর সুন্দর সব গল্প পড়তাম আমরা, বিদেশি গল্প, দেশি গল্প। তো এরকমই একটা সাহিত্য পত্রিকা থেকে এই গল্পটা নেওয়া হয়েছে আজকের পুঁথিকাতে, 65তম পর্ব পুঁথিকার সেই গল্পটি থাকছে। এত একদম শুরুতেই আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাবো, ব্রেক শেষে ফিরে এসে আমরা চলে যাবো আমাদের আজকের যে গল্পটি, যে মিল অফ দ্য উইকের যে স্টোরিটা সেখানে চলে যাবো। সো কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। আপনার কথাগুলো জানিয়ে দিন facebook.com/radiofuti, এই ঠিকানা bhutafm@radiofuti.fm, এই ঠিকানা মেইল করে জানিয়ে দেবেন, আপনার গল্পটি পাঠিয়ে দেবেন, কিংবা স্টুডিওতে আসতে চান, আপনার ক্লাব নিয়ে আপনার ক্লাবের কথা জানিয়ে দিতে পারেন, ঠিক যেমনটি জানিয়েছে আরাফাত। তো সেই কথাগুলো নিয়ে আরো অনেক কথা হবে, আপাতত চলে যাচ্ছে ছোট একটা ব্রেকে। ব্রেক থেকে ফিরে এসে আমরা শুনবো মেন অফ দ্য উইক এর আজকের গল্প। আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ স্টোরি আসলে উনি পাঠিয়েছেন। তো যেটা যে আজকের যে গল্পটা ড্রাকুলার অতিথি, এই গল্পটা ব্রাম স্টোকারের বিখ্যাত ড্রাকুলা সিরিজের প্রথম গল্প, এবং এই গল্পটি অনুবাদ খুঁজে আমাদেরকে পাঠিয়েছেন আরাফাত রহমান। তো আমরা এখন চলে যাচ্ছি সেই স্টোরিটাতে, ড্রাকুলার অতিথি। যাত্রা শুরু করার সময়ও মিউনিখের আকাশে জল জল করছিল মধ্যাহ্ন সূর্য, বাতাসে ভাসছিল নব বসন্তের উচ্ছ্বাস। রওনা হওয়ার ঠিক আগে হের ডেলব্রুক, যে হোটেলে উঠেছিলাম তার মালিক, ছুটে এলেন আমার গাড়ি অবধি, আমাকে শুভ যাত্রা জানালেন। তারপর গাড়ির দরজার হাতলে হাত রেখে কাচুয়ানকে বললেন, রাত পড়ার আগেই ফিরে আসিস, কিন্তু আকাশ পরিষ্কার দেখাচ্ছে বটে, কিন্তু উত্তর হাওয়ায় একটা কাঁপুনি লাগছে, মনে হচ্ছে ঝড় উঠবে, দেরি করিস নি। তারপরে তিনি এসে বললেন, আজকে রাতটা কি সে খেয়াল আছে তো? জোহান তৃহ কণ্ঠে চাপাব দিল, হ্যাঁ কর্তা। তারপর নিজে টুপিটা চেপে ধরে গাড়ি ছুটিয়ে দিলে। শহর ছেড়ে বেরিয়ে এসে ওকে থামতে নির্দেশ করল। জিজ্ঞাসা করলুম, আজকে রাত্রিটা কি জোহান? সে বুকে কুশ হেঁকে ছোট্ট করে জবাব দিল, তারপর একটা সেকেলে টার্নিপের আকার বিশিষ্ট জার্মান সিলভারের খড়ি বের করলে, সেটার দিকে তাকিয়ে খানিকটা অস্থির ভাবে কাঁধ নাচালে। বুঝলুম অকারণে সময় নষ্ট করছি দেখে একটা সশ্রদ্ধ প্রতিবাদ জানালে, তাই ফিরে এসে গাড়ি হাঁকাতে বললুম। সেও সময় নষ্ট করল না, নষ্ট নষ্ট সময় পুষিয়ে নিতে দিল ছুট। এদিকে ঘোড়াগুলো মাঝে মধ্যেই মাথা ঝাঁকানি দিয়ে উঠে খুব রহস্যজনক ভাবে বাতাসে কি একটা শুনতে লাগলো। আমিও ভয় পেয়ে আশেপাশে তাকাতে লাগলাম। রাস্তার ধারে জনবসতি সেরকম ছিল না, জায়গাটা এক ধরনের বায়ু তাড়িত মালভূমির মতো। যেতে যেতে দেখলুম পাশের একটা রাস্তা এঁকে মেঁকে নেমে গিয়েছে নিচের উপত্যকার দিকে। মনে হলো সেই রাস্তায় লোক চলাচল বিশেষ হয় না, ভারী ভালো লাগলো। কাচুয়ানকে বিরক্ত করে আরেকবার তাকে থামালো, বলুন ওই রাস্তায় একটিবার যেতে। সে নানা অজর আপত্তি তুলে বারবার বুকে কুশ রাখতে লাগলো। এতে আমার কৌতূহল গেল বেরিয়ে, তাকে নানা প্রশ্ন করতে লাগলুম। সেও নাছর বান্দা, বারবার ঘড়ি দর্শন প্রতিবাদ চালিয়ে গেল। শেষে বললুম, আচ্ছা যখন শোনো, আমি ওই রাস্তায় যাচ্ছি, তুমি যেতে না চাইলে তোমাকে জোরাজুরি করবো না, কিন্তু কেন ওখানে যাবে না সেটা তো বলবে। এবার সে বক্স থেকে নেমে এলো মাটিতে, হাত জোর করে আমাকে সেখানে না যেতে অনুরোধ করতে লাগলো। তার জার্মানের মধ্যে মোটামুটি ইংরেজি মিশানো ছিল, তাতে ওর কথা বুঝতে অসুবিধে হচ্ছিল না। সে আমাকে একটা কিছু বলতে চাইছিল, এমন একটা কিছু যা ওর কাছে খুবই ভয়ের ব্যাপার। কিন্তু প্রতিবারই ওয়ালপুর ইজ না ছাড়া আর কিছুই বলতে পারছিল না। সে ওর সঙ্গে খানিক তর্ক করার চেষ্টা করলাম, কিন্তু যার ভাষা জানি না তার সঙ্গে তর্ক করা মুশকিল। ওর বরং একটু সুবিধেই ছিল, যদিও সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারত, কিন্তু তখন এত উত্তেজিত হয়ে পড়েছিল যে নিজের ভাষা ছাড়া আর কিছুই তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। প্রত্যেকবার কথা বলতে বলতে সে ঘড়ি দেখছিল, তারপর ঘোড়াগুলো অশান্ত হয়ে বাতাসে কি যেন শুঁকতে লাগলো, তাতে সে আরো ভয় পেয়ে গেল, চারদিকে তাকাতে লাগলো। তারপর হঠাৎ সামনে দিকে লাফিয়ে এসে ঘোড়ার লাগাম ধরে এগিয়ে নিয়ে তাদের প্রায় 20 ফুট দূরে গিয়ে রাখলো। আমি পেছন পেছন গেলাম, জিজ্ঞাসা করলাম, ও এমন করলো কেন? জবাব দেওয়ার আগে সে আরেক তার বুকে কুশ হাঁকলে। তারপর গাড়িটা রাস্তার অন্যদিকে রাখতে রাখতে আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখালো। তারপর চুল মাথাটা দেখিয়ে প্রথমে জার্মানে ও পরে ইংরেজিতে বলল, তাকে কবর দিয়েছে যে নিজেকে মেরেছিল, আত্মহত্যাকারী। মনে পড়ল আত্মহত্যাকারীদের রাস্তার চৌমাথায় কবর দেওয়া হতো। তাই বলো আত্মহত্যা, ব্যাপারটা দেখতে হচ্ছে। অবশ্য মুখে যাই বলি, ঘোড়াগুলি কেন অমন করছিল তা কিছুতেই মাথায় ঢুকছিল না। কথা বলতে বলতে কুকুরের কান্নার মতো একটা ডাক শুনতে পেলাম। দূর থেকে আসছিল আওয়াজটা, কিন্তু ঘোড়াগুলো তাতে খুব অশান্ত হয়ে উঠল। জোহান অনেক কষ্টে তাতে শান্ত করলো, সে নিজেও ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। বলল, নেকড়ে ডাক, অথচ এদিকে এখন নেকড়ে নেই। নেই? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু অনেক কাল আগে তো নেকড়েরা শহরের কাছেই থাকতো, তাই না? সে জবাব দিল, অনেক অনেক বছর আগে, তাও বসন্তের গ্রীষ্মে, কিন্তু বরফের মৌসুমে নয়। ঘোড়াগুলির গায়ে হাত বোলাতে বোলাতে সে তাদের শান্ত করতে লাগলো। আকাশে একটা কালো মেঘ দ্রুত এগিয়ে এলো। রোদ পড়লো ঢাকা, একটুখানি ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, একটুখানি, বোধহয় সতর্ক করে গেল, কারণ খানিক বাদেই আবার সূর্য মুখ দেখালেন। জোহান দিগন্তের দিকে আঙুল তুলে বলল, বরফের ঝড় অনেকদিন আগে এসেছিল। তারপর আরেকটা ঘড়ি দেখল, লাগামটা শক্ত করে ধরে রইল, কারণ ঘোড়াগুলি মাটিতে খুরের আঘাত করতে করতে অস্থির হয়ে মাথা ঝাঁকাচ্ছিল। এবার সে বক্সে উঠে গেল, বলতে চাইল, যাওয়ার সময় হয়েছে। আমার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো। তখনই গাড়িতে চললুম না, আমি রাস্তাটার দিকে আঙুল দেখিয়ে বললাম, ওই রাস্তাটা কোথায় গেছে? সে আরেকবার বুকে খুশি এঁকে খানিকটা বিড় বিড় করে প্রার্থনা করে বলল, ওটা অপবিত্র। আমি জিজ্ঞেস করলাম, কি অপবিত্র? গ্রামটা। ও, ওখানে গ্রাম আছে? না না, ওখানে কয়েকশো বছরে কেউ থাকে না। আমার কৌতূহল বেড়ে গেল। তবে যে বললে ওখানে গ্রাম আছে? ছিল। এখন কোথায় গ্রামটা? জার্মান ইংরেজি মিশিয়ে সে আমাকে একটা লম্বা গল্প শোনালো। তার সবটা যদিও বোধগম্য হলো না, কিন্তু এটুকু বুঝলুম অনেকদিন আগে, মানে বেশ কয়েকশো বছর আগে, এখানে কিছু লোক মারা যায় এবং তাদের কবর দেয়া হয়। কিন্তু মাটির তলা থেকে আশ্চর্য শব্দ শুনে লোকেরা কবর খুঁড়ে দেখে সেখানে শায়িত নরনারীর দেহে হৃদয়ের স্পন্দন আর মুখে লাল রক্ত লেগে। তখন তারা ভয় পেয়ে যায় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, এবং অবশ্যই নিজেদের আত্মাকেও বাঁচানোর জন্য। এ কথা বলে জোহান আরেকবার বুকে কুঁশ এঁকেছিল। তারা সবাই সেই জায়গা ছেড়ে পালিয়ে এমন জায়গায় চলে যায় যেখানে জীবিতরা জীবিত আর মরারা মরাই, অন্য কিছু না। শেষ কথাটা সে বেশ ভয়ে ভয়ে বলল। গল্পটা বলতে বলতে সে ভারী উত্তেজিত হয়ে পড়ল, মনে হলো যেন কল্পনাই ভর করেছে তাকে। শেষ কালটায় দেখি ভয়ে তার মুখখানা সাদা হয়ে গেছে, ঘামতে ঘামতে আর কাঁপতে কাঁপতে চারপাশে এমন করে তাকাচ্ছে যেন এই প্রকাশ্য দিবালোকেই কোনো অশরীরী আতঙ্ক তার চারপাশে সে ঘুরতে দেখেছে। শেষকালে মরিয়া হয়ে চিৎকার করে উঠল, ওয়ালপুরগিস না, বলে আমাকে গাড়িতে ওঠার জন্য অঙ্গুলের নির্দেশ করল। এতে আমার ইংরেজি রক্ত উঠল টকপকিয়ে ফুটে। পিছিয়ে এলো, বললুম, তুমি ভয় পাচ্ছ জোহান, আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাও, আমি একাই ফিরবো, একটু হাঁটাহাঁটি করা আমার পক্ষে ভালোই। গাড়ির দরজা খোলা ছিল, আমার ওক কাঠের লাঠিটা সিট থেকে বের করে নিল। ছুটি ছাটায় হাঁটতে বেরোলে এই লাঠিটা সঙ্গে নিয়ে বের হই। তারপর দরজা বন্ধ করে দিয়ে মিউনিখের দিকে নির্দেশ করে বললুম, বাড়ি যাও জোহান, ইংরেজ ওয়ালপুরজি রাতকে ডরায় না। ঘোড়াগুলি ততক্ষণে ভীষণ অশান্ত হয়ে উঠেছে। তাদের ধরে রাখার চেষ্টা করতে করতে জোহান আমাকে মিনতি করে বলতে লাগলো, বোকার মতো কাজ না করতে, বেচারিকে দেখে দয়া হচ্ছিল, কুসংস্কার মাথাটি খেয়ে বসেছিল তার, আবার না হেসেও পারছিলাম না। দুঃখ উত্তেজনার বসে সে ভুলিয়ে গিয়েছিল যে তার ভাষা আমি বুঝি না। সে ইংরেজি ছেড়ে কথ্য জার্মানে বকর বকর করে যেতে লাগলো। শেষটা যখন আর সহ্য হলো না তখন রাস্তার দিকে দেখে বললাম, বাড়ি বলেই পেছন ফিরে চৌমাথায় নেমে উপত্যকার দিকে এগিয়ে চললাম। সে হতাশ হয়ে শেষে ঘোরা ঘোরালো মিউনিখের দিকে। আমি লাঠিতে ভর দিয়ে একবার পেছন ফিরে দেখলাম। প্রথমটা সে রাস্তা ধরে আস্তে আস্তে চলেছিল, তারপরে পাহাড়ের মাথায় একটা লম্বা রোগা লোকের আবির্ভাব ঘটল। দূর থেকে এইটুকুই দেখতে পেলাম, লোকটা ঘোড়ার দিকে এগোতেই ঘোড়াগুলো লাফিয়ে উঠে পা ছুটতে ছুটতে ভয় চিৎকার করতে লাগলো। জোহান আর তাদের ধরে রাখতে পারল না, তারা তীর বেগে ছুট দিল পথ ধরে। দেখলাম তারা দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। আগন্তুকের দিকে চোখ ফিরিয়ে দেখলাম সেও ততক্ষণে চলে গিয়েছে। জোহান যে নিচু উপত্যকায় যেতে আপত্তি করেছিল পথ ধরে তার দিকে চললুম নিশ্চিন্ত মনে। জোহানের আপত্তির কোনো কারণই খুঁজে পেলুম না। কয়েক ঘন্টা ঘোরাঘুরি করলুম, কত সময় বয়ে গেল, কত দূর এলুম এসবের খেয়াল রইল না। তবে বাড়ি বা লোকজন কিছুই চোখে পড়ল না, কেমন নির্জন পরিত্যক্ত গোছের জায়গা। এই ব্যাপারটা আগে খেয়াল হয়নি। রাস্তার বাঁকে এসে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের বাড়ির ধ্বংসস্তূপ দেখে বুঝলাম যে আমাকে যা মুগ্ধ করছিল তা এই জায়গাটার পরিত্যক্ত রূপটি ছাড়া আর কিছুই না। বিশ্রাম নেওয়ার জন্য বসে চারপাশটা একবার দেখে নিলুম। মনে হলো হাঁটা শুরুর আগে যতটা ঠান্ডা ছিল তার থেকে অনেক বেশি ঠান্ডা তখন বোধ হচ্ছিল। একটা ফিসফিসানি শব্দ আমার চারপাশে মাঝে মাঝেই শোনা যাচ্ছিল। মাথার উপরেও কেমন একটা হালকা গর্জন শুনতে পাচ্ছিলাম। উপরে তাকিয়ে দেখি বিরাট ঘন মেঘ দ্রুত উত্তর থেকে দক্ষিণ আকাশে ছেয়ে যাচ্ছে। বাতাসে ঝড়ের পূর্বাভাস, ঠান্ডা লাগছিল। ভাবলাম বসে থাকা ঠিক হবে না, তাই আবার চলতে শুরু করলাম। এবার যে জায়গাটা এলুম সেটা ভারী সুন্দর। বিশেষ দ্রষ্টব্য কিছু যদিও ছিল না, কিন্তু সবকিছুর মধ্যে একটা সৌন্দর্যের ভাব ছিল। সময় খেয়াল ছিল না, তারপর গোধূলির আলো ক্ষীণ হয়ে এলে মনে হলো এবার পথ খুঁজে বাড়ি ফিরি কি করে। বাতাস ঠান্ডা, মাথার উপর মেঘও ঘনীভূত হয়ে এসেছে। মাঝে মাঝে গম্ভীর মেঘের গর্জনও শোনা যাচ্ছে, যে গর্জনকে ভেদ করে আবার মধ্যে মধ্যে রহস্যজনক এক চিৎকার শোনা যাচ্ছে, যেটাকে ড্রাইভার বলেছিল নেকড়ের চিৎকার। খানিকটা ইতস্তত করলাম। আসার পথে একটা পরিত্যক্ত গ্রাম দেখেছিলাম, সেদিকেই হাঁটা দিলাম। উপস্থিত হলাম একটা খোলা প্রান্তরে, চারদিকে তার পাহাড় দিয়ে ঘেরা। গাছে ঢাকা প্রান্তভাগে নেমে গিয়েছে সমভূমির দিকে, তবে ঢাল কম। এখানে সেখানে ছোপছাড়ার গর্ত। একটা রাস্তায় দেখলাম এঁকে বেঁকে একটা ঘন চোপে ছোপের দিকে এগিয়ে গেছে, তারপর তার পেছনে গিয়ে হারিয়ে গেছে। সেদিকে তাকিয়ে আছি, এমন সময় কনকনে ঠান্ডা বাতাস লাগলো গায়ে, বরফ পড়া শুরু হলো। মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ। কাছেই কোনো কাঠের স্তূপে আশ্রয় নিতে গেলুম, এদিকে আকাশ কালো হয়ে এলো, মুষলধারে বরফ পড়া শুরু হলো। দেখতে দেখতে আমার চারপাশে সাদা গালছে বিছিয়ে তার শেষ কোথায় দেখতে পেলুম না। পথের ধারগুলো ঠিক চিহ্ন দেওয়া ছিল না, তাই সেটাও আর দেখতে পেলুম না। খানিক বাদেই পায়ের তলায় ঘাস আর শ্যাওলার স্পর্শে বুঝলুম পথ থেকে সরে এসেছি। বাতাসের গতি জোর হল, তার বিরুদ্ধে হাঁটাও কষ্টকর হল। সেই বাতাস আবার হিম শীতল, হেঁটেও ঠান্ডার কাঁপুনি থেকে রেহাই পেলুম না। এত জোরে বরফ পড়ছিল, চোখ খোলা রাখাও দুষ্কর। মাঝে মধ্যে আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকাচ্ছিল। সে আলোয় দেখতে পেলুম আমার সামনে এক ঘন জঙ্গল, মূলত ইউ আর সাইপ্রাস গাছের বন, সবটাই বরফে ঢাকা। শিগগিরই আশ্রয় নিলাম সেই গাছের ছায়ায়। জায়গাটা তুলনামূলকভাবে নিস্তব্ধ, মাথার অনেক উপরে বায়ুর গর্জন শোনা যাচ্ছিল। ঝড়ের অন্ধকার তখন মিশে গিয়েছিল রাতের অন্ধকারে। তারপর এক সময় ঝড় থেমে গেল, শুধু মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে লাগলো। এই অবস্থায় সেই নেকড়ের অদ্ভুত শব্দটা আমার চারপাশের নানা শব্দের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। মাঝে মাঝে ভাসমান কালো মেঘের ফাঁক গলে একটু একটু জ্যোৎস্না গলে পড়ছিল। সে আলোয় দেখলুম আমি সেই গভীর সাইপ্রাস আর ইউ গাছের বনের শেষ ভাগে এসে দাঁড়িয়েছি। বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছিল। আশ্রয় থেকে বেরিয়ে এলুম, চারপাশটা ভালো করে ঘুরে দেখলুম। মনে হলো যেসব ভগ্নস্তূপ পেরিয়ে এসেছি তার মধ্যে একটা বাড়ি রয়েছে যেখানে আমি খানিকের জন্য আশ্রয় নিলেও নিতে পারবো। যদিও সেই বাড়িটাও ভাঙাই, ঝোপের ধারে আসতে দেখি একটি নিচু পাঁচিল সেটাকে ঘিরে আছে, তারপরে খানিকটা খোলা জায়গা। এখানে একটা সরু পথ চলে গিয়েছে একটা চৌকো বাড়ির মতো স্থাপনার দিকে। পথটা আসলে সাইপ্রাস বিথি। বাড়ির মতো জিনিসটা দেখার পরেই আবার মেঘ এসে চাঁদকে আড়াল করে দিল। আমি অন্ধকারেই পথটা পেরিয়ে এলুম। হাওয়া বোধহয় আরো ঠান্ডা হয়ে আসছিল, কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলুম। আশ্রয়ের আশায় কোনো ক্রমে হাতড়ে হাতড়ে এগিয়ে গেলুম। সেখানে কেমন একটা হঠাৎ স্তব্ধতা অনুভূত হল। দাঁড়িয়ে পড়লুম, এদিকে ঝড় থেমে গেছে, সম্ভবত প্রকৃতির স্তব্ধতার সঙ্গে তাল মিলিয়ে আমার বুকের ধুকপুকুনিও থেমে গিয়েছিল, কিন্তু সেটা সাময়িক। হঠাৎ চাঁদের আলো ফুটে উঠল, দেখতে পেলাম আমি দাঁড়িয়ে আছি একটা কবরখানায়। আমার সামনে ওই চৌকো বস্তুটা আসলে একটা বিরাট শ্বেত পাথরের সমাধির সৌধ, যার চারপাশের মাটিও বরফে বরফে সাদা। চাঁদের আলোর সঙ্গে বয়ে এলো ঝড়ো বাতাসের ফিসফিসানি একটা শব্দ, যেন অনেকগুলো কুকুর বা নেকড়ে একসঙ্গে চিৎকার করছিল। ভয় পেয়ে গেলুম, সারা শরীরে একটা ঠান্ডা স্রোত পড়ে গেল। শ্বেত পাথরের ওপর পড়েছিল চাঁদের আলো। এমন সময় নতুন করে ঝড় ওঠার তোড়জোড় শুরু হলো। বহু মুক্তের মতো এগিয়ে এলো সমাধি ফলকটির দিকে। ওটা কি, কেন এভাবে একা এখানে দাঁড়িয়ে, তা জানার আগ্রহ জাগলো। চারদিকে ঘুরে দড়ির তোরণটার উপর দেখি জার্মানে লেখা কাউন্টেস ডলিঞ্জেন অফ গ্রাৎস স্টাইরিয়াতে। তাকে অনুসরণ করা হয় ও মৃত অবস্থায় পাওয়া যায় 1801। সমাধি সৌধের উপর পাথরের চাঁড় ভেদ করে উঠেছে একটা বড় লোহার পর্সা বা শুল। পেছনে গিয়ে দেখি রাশিয়ান হরফে বড় বড় করে লেখা রয়েছে মৃতেরা ভ্রমণ করে দ্রুত। একটা কাজ ছমছমে অনুভূতি হলো, হাত পা অবশ হয়ে এলো। প্রথমবার মনে হলো জোহানের কথা শুনলেই ভালো করতুম। আরো একটা ভাবনা আমার মনে উদয় হলো, কথাটা মনে এলে নাটকীয় ভাবে আর একটা বার নাড়া দিয়ে গেল মনটাকে। আজ ওয়ার্কলি রাত, লক্ষ লক্ষ লোক মনে করে ওয়ার্কলিস রাত হলো সেই রাত যে রাতে শয়তান ঘুরে বেড়ায় বাইরে, যে রাতে কবরের ঢাকা যায় খুলে, মৃতেরা উঠে এসে হেঁটে চলে বেড়ায়, যে রাতে চলে স্থলে আকাশে সর্বত্রই সব কিছুর উল্লাস শুরু হয়। ড্রাইভার এখানে এসেই ভয় পেয়েছিল। এই সেই গ্রাম যেটি বহু শতাব্দী আগে জনশূন্য হয়ে গিয়েছিল, এখানে লোকে করেছিল আত্মহত্যা। এমন এক জায়গায় আমি একা, সম্পূর্ণ একা, তার উপর মাথার উপর দানা পাচ্ছে ঝড় আর আমি কাঁপছি বরফের মধ্যে দাঁড়িয়ে। আমার পড়ার সব দর্শন, ধর্মশিক্ষা আর সাহস একত্রিত করে দাঁড়ালাম যাতে ভয়ে অজ্ঞান না হয়ে যাই। তারপরই এক মহা ঝড় আছড়ে পড়লো আমার উপর, মাটি কেঁপে উঠল যেন হাজারে হাজারে পাগলা ঘোড়া ছুটে বেরিয়ে এলো। এবার আর বরফ নয়, ঝড়, তার হিম শীতল ডানায় বয়ে আনলো শিলাবৃষ্টি, ভয়ানক এক শিলাবৃষ্টি। সাইপ্রাসের গাছগুলো দাঁড়িয়ে রইল বটে, কিন্তু তার পাতার ডাল ফেট করে পড়তে লাগলো শিল। একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলুম, কিন্তু গাছের তলায় দাঁড়ানো নিরাপদ বোধ হলো না। তখন ভরসা শুধু সেই শ্বেত পাথরের সমাধি মন্দিরের দৈরিক তরুণটি। সেই বিশাল ব্রঞ্জের দরজায় হেলান দিয়ে শিলাবৃষ্টির হাত থেকে রেহাই পেলুম। শিল পড়তে লাগলো আমার চারপাশের পাত্রে। দরজা হেলান দিয়েছিল বলে সেটা পেছন দিক থেকে খুলে গেল। এই নির্দয় ঝড়ের হাত থেকে রেহাই পেতে তখন কবরের আশ্রয় শুরু। সেখানে ঢুকতে চাচ্ছিলুম, এমন সময় প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলো দেখলুম সমাধি গৃহের অন্ধকারে এক সুন্দরী নারী সাহিত্য। তার গাল দুটি শুধু হলো ঠোঁট দুটি লাল, মনে হলো সে বেদির উপর কফি নিঃসারিত। চমকে উঠলুম, মাথার উপর আকাশ গর্জে উঠল, যেন দুটো দৈত্যের হাত আমাকে টেনে বাইরে বের করে আনলো ঝড়ের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই শিলাবৃষ্টির আঘাতে পড়ে গেলাম, কিন্তু সেই সঙ্গে কেন জানি মনে হতে লাগলো যে আমি একা নই। সমাধি সৌধটার দিকে তাকালুম, সৌধের মাথার উপর শ্বেত পাথর পুড়ে যে লৌহ ফলকটি উঠেছিল তার উপর বাজ পড়ল। সমাধি সৌধটার পাথর ফেটে তাতে আগুন লেগে গেল। মৃত রমণীটি এক মুহূর্তের জন্য যন্ত্রণায় চিৎকার করে উঠল, তার চিৎকার ডুবে গেল ঝড়ের গর্জনে। শেষ যে শব্দটা শুনলাম তা অনেকগুলো ভয়ঙ্কর শব্দের মিশ্রণ। আমার কোনো দৈত্যের হাত আমাকে টেনে নিয়ে চলল, আমার উপর শিল পড়তে লাগলো, চারদিক থেকে নেকড়ের গর্জন শোনা যেতে লাগলো। শেষ যা দেখলাম মনে আছে, একটা অস্পষ্ট সাদা চলমান পুঞ্জ। মনে হলো আমার চারপাশের কবরখানা তার সব মৃতের প্রেতাত্মাদের পাঠিয়ে দিয়েছে, আর তারা যেন সেই শিলাবৃষ্টির সাদা অন্ধকারের মধ্যে আমার দিকে এগিয়ে আসছে। একটুখানি হুঁশ ফিরতেই ভয়ে কুঁকড়ে গেলাম, খানিকক্ষণের জন্য আবার জ্ঞান হারালুম। আবার একবার ফিরে এলো চেতনা, পায়ে প্রচন্ড বেদনা অনুভূত হলো, নড়তে পারলুম না। মনে হলো পা দুটো অসাড় হয়ে গেছে, ঘাড়ে একটা হিম শীতল স্পর্শ টের পেলুম। শীতল ভাবটা আমার শিল দ্বারা ধরে নেমে এলো, পায়ের মতো কান দুটো অসাড় হয়ে এসেছিল যন্ত্রণায়। শুধু বুকের কাছে একটা গরম ভাব পাচ্ছিলাম, যাতে তুলনামূলক ভাবে একটু আরাম হচ্ছিল। পুরো ব্যাপারটাই মনে হলো দুঃস্বপ্ন, শারীরিক দুঃস্বপ্ন। মনে হলো আমার বুকের উপর এমন কিছু চেপেছে যাতে করে আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। এই অর্ধ চৈতন্য অবস্থায় ছিলাম অনেকক্ষণ। সেটা কেটে গেলে মনে হলো আমি বোধহয় ঘুমুচ্ছিলাম। তারপর একটা গাড়া বমি ভাব এলো, ঠিক ফিটনেসের প্রথম ধাপের মতো। নিজেকে কিছু দূর কিছু থেকে ছাড়িয়ে নেওয়ার প্রবল বাসনা দেখা দিল, কিন্তু কিসের থেকে সেটাই বুঝতে পারলাম না। এক প্রকাণ্ড স্থবিরতা গ্রাস করলো আমাকে। মনে হলো সারা পৃথিবীটা হয় ঘুমোচ্ছে, নয় মরে গেছে, শুধু আমার কাছে বসে থাকা কতগুলো জানোয়ারের নিঃশ্বাসের আওয়াজ সেই নৈশব্দের ব্যাঘাত ঘটাচ্ছে। গলার কাছে একটা উষ্ণ বিচ্ছিরি শব্দ পেলুম, তারপর ব্যাপারটা টের পেলুম। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডটা ঠান্ডা হয়ে গেল ভয়ে। একটা বিরাট জন্তু আমার উপর শুয়ে আমার গলাটা চাচ্ছিল, ভয়ে মরতে পারলাম না। আমার সহজাত প্রবৃত্তি আমাকে চুপটি করে পড়ে থাকতে বলল, কিন্তু মনে হলো জন্তুটা আমার মধ্যে কোনো পরিবর্তন টের পেল। সে তার মাথা তুলল, চোখের পাতার ফাঁক দিয়ে দেখল আমার উপর এক দৈত্যাকার নেকড়ের দুটি বড় বড় চোখ জল জল করছে, তার ফাঁক হয়ে থাকা বিরাট মুখের মধ্যে চকচক করছে ধারালো সাদা দাঁত। তারপর আবার খানিক্ষণ কিছু মনে ছিল না। তারপর একটা নিচু গলায় কোহানের আওয়াজ শুনে হুঁশ ফিরল। খানিক বাদে একটা কুকুরের কান্নার মতো আওয়াজ পেলাম, বা আবার নতুন করে আওয়াজটা উঠতে লাগলো। তারপর অনেক দূর থেকে অনেক মানুষের গলায় একটা আওয়াজ শুনতে পেলাম। সাবধানে মাথা তুলে দেখি যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে তাকালাম, কিন্তু কবরখানাটা আমার দৃষ্টিপথের বাধা হতে লাগলো। এদিকে নেকড়েটা অদ্ভুত ভাবে ডেকেই চললো, তার লাল দৃষ্টি ঘুরে গেল সাইপ্রাসের ঝড়ের দিকে যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে। কণ্ঠস্বরগুলো কাছাকাছি আসতে নেকড়ের গর্জন তীব্র হয়ে উঠলো, ভয় চুপ করে কাঠ হয়ে পড়ে রইলুম। আমার চারপাশের অন্ধকারে সাদা আস্তরণের উপর একটা লাল আলোর আভাস দেখতে পেলুম। তারপর হঠাৎ গাছের আড়াল থেকে একদল মশালধারী অশ্বারোহী বেরিয়ে এলো। এবার নেকড়েটা আমার বুকের উপর থেকে উঠে কবরখানা পথ ধরল। একজন অশ্বারোহী তার টুপি ও লম্বা সামরিক পোশাক দেখে তাকে জওয়ান বলে চিনল, নিজের কার্বাইন তুলে তাক করল। তার এক সঙ্গী তার হাতটা সরিয়ে দিল, শুনলাম মাথার উপর দিয়ে বুলেটটা হুশ শব্দ করে বেরিয়ে গেল। আগের লোকটা বোধ করি আমার শরীরটাকে নেকড়ের শরীর বলে ভুল করেছিল। আরেকজন জানোয়ারটাকে পালাতে পেরে গুলি চালালো। তারপর ঘোড়ার টকপক শুনল, অশ্বারোহীর দল এগিয়ে এলো, একদল এলো আমার দিকে, অপর দলটা তুষারাবৃত সাইপ্রাস বনে নেকড়েটার পেছনে ধাওয়া করলো। তারা কাছে আসতে আসতে আমি উঠতে চেষ্টা করলো, কিন্তু শরীরে বল ছিল না। যদিও আমার চারপাশে কি চলছিল সবটাই দেখতে শুনতে পাচ্ছিল। দু তিনজন জওয়ান তার ঘোড়া থেকে লাফিয়ে নেমে আমাকে ঘিরে হাঁটু ঘেরে বসল। তাদের একজন আমার মাথাটা তুলে নিজের হাতটা আমার বুকের উপর রাখলেন। তারপর চেঁচে উঠে বললেন, সব ঠিক আছে বন্ধুরা, উনি বেঁচে আছেন। আমার গলায় খানিকটা ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো, তাতে খানিকটা বল পেলুম। এবার চোখ খুলে তাকালুম, চারদিকটা দেখলুম, গাছের আড়ালে আলো ছায়া খেলা করছিল। শুনলাম সবাইকে ডাক দেওয়া হলো, সব তাড়াতাড়ি কবরখানা থেকে বেরিয়ে এলো। সকলের চোখে মুখে আতঙ্ক। যে লোকগুলো আমার কাছে বসেছিল তারা জিজ্ঞেস করলো, তাকে পেলে? জবাবে সবাই এক বাক্যে বলে উঠল, না না এখনই চলে আসুন, শিগগির শিগগির, এখানে থাকা নিরাপদ নয়, আর আজকে রাত্রিটাও ভালো না। তারপর সবাই নানা ভাবে যে প্রশ্নটা করলো সেটা হলো, ওটা কি? উত্তরটা হলো নানাভাবে। মনে হলো সবাই একটা কিছু দেখে ভয় পেয়েছে, সেই ভয়ের দ্বারা তাড়িত হয়েই কথা বলছে। ওটা ওটা অবশ্যই একজন বিড়বিড় করে কি বলতে লাগলো, কিন্তু কোনো কথা খুঁজে পেল না। নেকড়ে, আবার নেকড়ে নয়, আর একজন ভয় কাঁপতে কাঁপতে বলল। তৃতীয় জন সাদা মাটা ভাবে বলল, পবিত্র বুলেট ছাড়া তাকে মারার চেষ্টা করা বৃথা। চতুর্থ জন বললে, আজকে রাত যেটুকু করতে পেরেছি তাই অনেক, লাখ টাকা কাজ করেছি। আরেকজন বললে, ভাঙা শ্বেত পাথরে রক্ত দেখলুম, নিশ্চয়ই বাজ পড়ে ওখানে রক্ত আসেনি, আর উনি কি নিরাপদ? ওর গলাটা দেখুন বন্ধুরা, দেখো নেকড়েটা ওর বুকের উপর বসে ওর রক্তকে গরম করে রেখেছিল। অফিসার আমার গলা পরীক্ষা করে উত্তর দিলেন, উনি ঠিক আছেন, চামড়ায় ফুটো নেই। ইদুর মানে কি? ওই নেকড়েটা চিৎকার না করলে আমরা কি খুঁজেও পেতাম না? ওটার কি হলো? যে লোকটা আমার মাথা ধরেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, নাকি ততটা ভীত মনে হলো না, তার হাত শক্ত ছিল, কাঁপুনির কোনো লক্ষণ দেখা যায়নি। তার স্লিভে দেখলাম জুনিয়র অফিসারের শেভরন। একটা লোক তার ফ্যাকাশে মুখ দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চারদিকটা একবার দেখে নিয়ে বলল, ওটা ঘরে ফিরে গেছে, এখানে ওর শোয়ার জন্য অনেক কবর রয়েছে, চলে এসো বন্ধুরা শিগগির, এই জায়গাটা অভিশপ্ত। অফিসারটা আমাকে বসালেন, তারপর তার আদেশে কয়েকজন এসে আমাকে ধরে ধরে একটা ঘোড়ার ওপর বসালো। তিনি আমার পেছনে বসে আমাকে ধরে রইলেন, এর কোনো নির্দেশ দিলেন। সাইপ্রাস বন ছাড়িয়ে আমরা সামরিক ছন্দে এগোতে শুরু করলাম। কথা বলতে পারছিলাম না বলে চুপ করে রইল, বোধহয় ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল দেখি আমি দুপাশে দুজন জওয়ানের কাছে ভর করে দাঁড়িয়ে আছি। দিনের আলো ফুটছে, বরফের অবশেষের উত্তরের পথে রোদের আলো পড়ে পথটাকে রাঙা রাঙা মনে হচ্ছে। অফিসারটি লোকদের বলছেন, যা দেখেছ সে সম্পর্কে কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে একজন আগন্তুক ইংরেজকে খুঁজে পেয়েছ, একটা কুকুর তাকে পাহারা দিচ্ছিল। ভয় পাওয়ার দলের একজন বলল, কুকুর? ওটা কুকুর নাকি? আমি জানি, নেকড়ে চিনি নে। তরুণ অফিসার শান্তভাবে বলল, আমি বলছি ওটা কুকুর। দিনের আলো দেখে লোকটির হারানো সাহস ফিরে আসছিল, সে ব্যঙ্গ করে বলল, কুকুর? দেখুন ওর গলাটা, ওটা কি কুকুরের কাজ কর্তা? কথাটা শুনে গলায় হাত দিলুম, ছুঁতে ব্যথায় চিৎকার করে উঠলুম। সবাই পেছন ফিরে তাকালো, কেউ কেউ ঘোড়া থেকে নেমে এলো। তরুণ অফিসারটি আবার শান্ত গলায় বললেন, আমি বলছি কুকুর, অন্য কিছু বললে লোকে আমাদের কথা শুনে হাসবে। তারপর এক জওয়ানের পেছনে ঘোড়ায় উঠে পড়ল, এগিয়ে চলল মেয়েরেখের শহরতলির পথ ধরে। এখানে একটা ঘোড়ার গাড়ি পাওয়া গেল, তাতে উঠে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলুম। আমরা ফিরতেই হেরডেল ব্রুক ছুটে এলেন আমার সঙ্গে দেখা করতে। মনে হলো উনি আমাদের পথ দিয়েই ছিলেন। আমার দুই হাত ধরে তিনি আমাকে এগিয়ে নিয়ে চললেন। অফিসারটি আমাকে স্যালুট ঠুকে বিদায় নিতে চললেন। ব্যাপার বুঝে তাকে আমার কামরায় আমন্ত্রণ জানালাম। এক গ্লাস পানীয় দিয়ে তাকেও তার সঙ্গীদের আমার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানালাম। তিনি শুধু বললেন, হেরডেল ব্রুক প্রথমে কোচ পার্টি নিয়োগ করে বুদ্ধিমানের কাজ করেছেন। হোটেল মালিক এই কথা একটু হাসলেন মাত্র। তারপর অফিসারটি ডিউটির কথা জানিয়ে বিদায় নিলেন। আমি জিজ্ঞেস করলুম, কিন্তু হেরডেল ব্রুক আপনি কেমন করে বা আর কেনই বা আমাকে খোঁজার জন্য ওই জওয়ানদের নিয়োগ করলেন? তিনি কাজ নাচিয়ে নিজের কাজটা একটু খাটো করে দেখানোর চেষ্টা করলেন। বললেন, আমি যে রেজিমেন্টে আছি তার কমান্ডারের কাছে কিছু স্বেচ্ছাসেবক চেয়েছিলাম, ওর সহায়তা ভুলব না। আমি জিজ্ঞেসে করলুম, কিন্তু আমি যে হারিয়ে গেছি সে কথা আপনি জানলেন কি করে? হ্যাঁ রে মশাই, ঘোড়াগুলো পালিয়ে গেল, ড্রাইভার অনেক কষ্টে ভাঙা গাড়িটা নিয়ে ফিরে এলো, কিন্তু সেজন্য নিশ্চয়ই আপনি আমার জন্য সামরিক খোঁজ পার্টি পাঠাননি? ও নো, তিনি জবাব দিলেন, কিন্তু কোচওয়ান ফিরে আসার আগে আপনি যে বোয়ারের অতিথি তার থেকে একটা টেলিগ্রাম পাই। উনি পকেট থেকে একটা টেলিগ্রাম বের করে আমার হাতে দিলেন। পড়ে দেখলুম, বেস্ট্রিজ, আমার অতিথির সম্পর্কে সাবধান, তার সুরক্ষা আমার কাছে সবচেয়ে মূল্যবান। তার কিছু হলে তিনি হারিয়ে গেলে তাকে খোঁজার জন্য সব কিছু করবেন, তার সুরক্ষার সব রকম ব্যবস্থা করবেন। তিনি ইংরেজ এবং সেই জন্য একটু অ্যাডভেঞ্চার প্রিয়। বরফ নেকড়ে আর রাত খুব বিপজ্জনক, তার ক্ষতির আশঙ্কা থাকলে সময় নষ্ট করবেন না, খরচপত্র নিয়ে ভাববেন না, ওটা আমি দেখব। ড্রাকুলা, টেলিগ্রামটা হাতে নিয়ে আমার মাথাটা কেমন ঘুরতে লাগলো। হোটেল মালিক আমাকে না ধরলে বোধ হয় পড়েই দিত। পুরো ব্যাপারটাই অদ্ভুত আর অকল্পনীয় মনে হলো। আমার এই অস্তিত্ব যেন আমার বিরুদ্ধ শক্তির খেলা মাত্র। কথাটা ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসলো। নিশ্চয়ই কোনো রহস্যময় রক্ষা কবচ কিনেছিল আমাকে, নয়তো তুষারা নেকড়ির মুখ থেকে আমাকে রক্ষা করতে বহু দূরের এক দেশ থেকে একেবারে সঠিক সময় এমন বার্তা কিভাবে এলো? মেইলে পাঠিয়েছিলেন আরামত রহমান এই অনুবাদটি, এবং তিনি নিজেই আজকে আছেন স্টুডিওতে। তো কেমন লাগলো আরাফাত স্টোরি?
জি, অনেক ভালো লাগলো স্টোরিটি।
কেমন লাগে ভূতের স্টোরি গুলো শুনতে আপনার কেমন লাগে?
ভূতের হরর ক্লাবে সবকিছুই আর কি ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে মেইল অফ দ্য উইক এর মেইল গুলো আর কি।
আচ্ছা, তো এমনিতে যখন ভূতের হরর ক্লাব যখন ঘরে বসে শোনা, আপনি থাকেন কি ফ্যামিলির সাথে? বাসায় থাকেন নাকি?
না, ফ্যামিলির সাথে বাসায় থাকি, কিন্তু পড়াশোনা থাকি তো আলাদা থাকতে হয়।
আচ্ছা, তো এই যে রাতের বেলায় যে মানে কানে হেডফোন দিয়ে হরর গল্প শোনার অনুভূতিটা কেমন? কোনো বিশেষ কোনো এক্সপিরিয়েন্স কি আছে?
বিশেষ কোনো এক্সপিরিয়েন্স বলতে একবার ঘুমের মধ্যে আর কি ঘুমাচ্ছিলাম, তো পাশে গো গো শব্দ হচ্ছিল, তো এতে ভয় পাইছিলাম, মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, রুম ঠান্ডা হয়ে যাচ্ছিল আর শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না।
ডানকার নিজের জীবনে এরকম এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এমনিতে হয় না যে রাতের বেলা এরকম হরর গল্প শুনে মানে একটা ভয়ের একটা আভাস?
হ্যাঁ, এমনও এমন
বেরোতে ভয় লাগে।
হ্যাঁ, এমনও হয়েছিল যে ভয়ের গল্প এরকম মেল অফ দ্য উইক এর একটা গল্প শুনে যে বাথরুমে ওয়াশরুমে যাইতেও ভয় লাগতেছিল, কাজিনকে নিয়ে ওয়াশরুমে গেছি, তুই দাঁড়ায় থাক আমি ওয়াশরুম থেকে আসি।
কখনো বিরক্ত লাগেনি?
না কখনো বিরক্ত লাগেনি, বরং ভালোই লাগছে।
আচ্ছা আচ্ছা, তো আপনার নিজের পাঠানো মেইলটা যখন পড়া হয় তখন কেমন লাগে?
তখন তো অবশ্যই ভালো লাগে, নিজের মেইল যখন পড়া হয় তখন আর উৎসাহ বাড়ে যে আমার মেইল পড়া হচ্ছে, তাহলে আমি একটু আগ্রহটা আর একটু বাড়ে যে আমি একটু আরো একটু চেষ্টা করি ভালো কিছু দেওয়ার।
আপনার বাড়ি যেখানে, আপনি কি ছোট থেকে গ্রামে বড় হয়েছেন?
জি।
তো সেই গ্রাম নিয়ে কি?
না আমার বাড়ি গ্রামে না, শহরেই।
শহরে? আচ্ছা, তো সেখানে কি এরকম প্যারানর্মাল বা হন্টেড বাড়ি এরকম কোনো কিছু পরিচিত আছে নাকি?
না আশেপাশে এরকম কিছু নেই,
একদমই নেই। তারপরও আপনি হচ্ছে নিজের জীবনের অভিজ্ঞতা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে শোনা অভিজ্ঞতা থেকে আপনার প্যারানর্মাল বিষয় প্রতি ইন্টারেস্ট এসেছে?
জি জি জি।
তো সেই গল্পগুলো আপনি আমাকে বলেছেন যে অনেকগুলো আমাকে পাঠিয়েছেন অলরেডি।
জি অনেকগুলো
স্টোরি হয়তো আমরা শুনবো। তো এখন আমরা একটা ছোট ব্রেকে চলে যাচ্ছি। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আছেন আমাদের সাথে, কমেন্ট করেছেন আমাদের হরর ক্লাবের পোস্টে, যেমন আমাদের সাথে কয়েকটা কমেন্ট একটু পড়ে নিচ্ছে। আমাদের সাথে ইয়াসিন রাফাজ আছেন, লিখেছেন যে শেষে সরি তোমাকে শুনতে শুনতে পারিনি, আমি বুধের সময় রেগুলার ছিলাম, মাঝে অনেকদিন আসতে পারিনি, তাই হরর ক্লাব মিস করে ফেলেছি, তবে আজ থেকে শুনবো। ওকে, রাত জোনা গেছেন আমাদের সাথে, আমার রেগুলার লিসনার এবং থাকবো পুরো সময় জুড়ে। আছেন ডিয়ার জেড হাসান জাস্টিন, লিখেছেন ভাইয়া খুলনা থেকে আছি, আনিকা অন্তরা মিষ্টি, ভয় পেতে চাই, শুনছি দিনাজপুর থেকে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব। ওকে, তো আরাফাতের হরর ক্লাবের মেম্বার।
জি।
ওকে, টিয়ার তৌসিফ আছেন, রাজ হরর ক্লাব থেকে, গরমে ঘামছি হরর ক্লাব শুনছি, রক্তহীন করা গল্পের অপেক্ষা আছি, থাকবো শেষ পর্যন্ত। সম্রাট কিং আছে আমাদের সাথে, দুজনের সাথে আছে পুরো সময় থাকবো দিনাজপুর, তিনিও ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের।
জি, আমার ক্লাবেরই বড় ভাই।
Okay, so I'm like a gani chole chhi gaan chole phir aachi.
Are you coming to the tree? They strung up a man, they say who murdered three. Strange things have happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? But that man called out for his love to flee. Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? I told you to run so we'd both be free. Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? Burn ashes of hope, side by side with me. Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? I told you to run, so we don't be free. Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? They've drawn up a man, they say he would be free. Strange things have happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? I told you to run, so we don't be free. Strange things have happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree?
কোথাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে জাফুতি করে ডু 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 ফোরটি এইট এফএম ডু 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 ফোরটি
Yes, Buddha the Mongol is there with more fun and fear. Please tell us about it. How are you?
Arafat. I'm Arafat Bulsi. Black Magic Horror Club. This is Dinajpur.
This horror club is the name Black Magic Horror Club. This is the
idea. The idea is the same. The first club is the name of Dinajpur Horror Club. কিন্তু পরে ভাবলাম যে দিনাজপুর তো ঠিক আছে কিন্তু নামটা কেমন হয়ে যায় প্রথমেই দিনাজপুর তো পরে দেখতেছি ঢাকা হরর ক্লাব ডার্কনেস হরর ক্লাব বাংলাদেশ হরর ক্লাব
মানে এমনি ব্ল্যাক ম্যাজিকের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট ছিল
কি ইন্টারেস্ট
না নামটা পছন্দ
জাস্ট নামটা পছন্দ আর একটু মানে ভৌতিক টাইপের আর কি এই কারণে আর কি ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব দিনাজপুর দিয়া
বা গ্রেট তো আপনাদের ক্লাবের অ্যাসিস্টেন্ট সবকিছু অনেক সুন্দরভাবে এগিয়ে যায় দিনাজপুর থেকে তিনি এসছেন এবং আসার পথে বেশ চক্কি ঝামেলা পার হয়ে দেখা হয়েছে
আমার সাথে আরো একজন আসার কথা ছিল আমাদের মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও আর কি আসতে পারে নাই আমার কাজিন ওর একটু খারাপ অবস্থা সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমারও খুব খারাপ অবস্থা তারপরেও আসছি
সাধ্য নেই আমাদের যেটা করতে পারি সেই হরর এন্টারটেইনমেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকে আছেন আরাফাত রহমান আমাদের সাথে অসুস্থতা নিয়েও তিনি আছেন এবং একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিল সড়কে আরেকটু
বলতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত আসা পর্যন্ত মানে যে আসার যে অবস্থা অত দূর থেকে দিনাজপুর থেকে ঢাকা তো কম দূর না অনেক দূরের পথ তো আমাদের আমাকে আর কি আমাদের ক্লাবকে আর আমাকে এই পর্যন্ত আসা পর্যন্ত যারা সাহায্য করছে যেরকম ডার্কনেস হরর ক্লাব আরো আছে বাংলাদেশ হরর ক্লাব এই ক্লাবের অ্যাডমিনরা যারা আছে ডার্কনেস হরর ক্লাবের সজল আছে ওর কথা না বললেই নাই অনেক ভাবে সাহায্য করছে
প্লাস
বাংলাদেশ হরর ক্লাবের আফ্রিদি তুহিন আছে ওইও সাহায্য করছে না বললেই নয় তারপরে বাংলাদেশ ডার্কনেস হরর ক্লাবের সমীর বিশ্বাস আছে
সবাই মিলে হরর ক্লাব তো এই সময়টাতে কয়েকটা ফেসবুকে একটু কমেন্ট হালকা করে একটু পড়ে নিচ্ছি যেহেতু আমরা ক্ষতিকাতে চলে যাবো লম্বা সময় ক্ষতিকা এবং খুব সুন্দর একটা গল্প ক্ষতিকাতে যাওয়ার আগে শেষ যে কমেন্ট গুলো আছে সেগুলো একটু পড়ে নিচ্ছি যে নজরুল ইসলাম আছেন যশোর নোয়াপাড়া থেকে নজরুল ইসলাম শুধু নজরুল ইসলাম আছেন একজন চিরং থেকে তারপর হচ্ছে আমাদের সাথে আরো আছেন করুণ রশিদ রাজশাহী থেকে শুনছি আরো আছেন রাত জোনাকি তার কথা বলেছি আর রাতের আলো আছে আমাদের সাথে আরো আরো আছেন করুণ রশিদ একই মানুষ অনেক অনেক কমেন্ট করে ফেলেছেন সেজন্য অনেকের কমেন্ট করা হচ্ছে না নজরুল ইসলাম প্রান্ত আছেন আমাদের সাথে নোয়াখালী দত্তের হাত থেকে শুভ্র আছেন বগুড়া থেকে সিনিন আফিক আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে শুনছেন তারপর আরো আছেন, টাইটেল দেখছি ভাই অনেকদিন পর আবার ফিরে আসলাম, ফয়জুল্লাহ আছেন আমাদের সাথে পটুয়াখালী থেকে, ইয়াসিন আহমদ আছেন, লিখেছেন যে অনেক ভালো লাগছে স্টোরিটা, সিঙ্গার জয়া বিশ্বাস লিখেছেন কেমন আছেন স্টোরি খুবই ভালো আছি, কালে জামুদ লিখেছেন লাগে ব্রো অনেক ভালোবাসি, আতিক রহমান আতিক লিখেছেন ভাই এস এম এস না পড়লে আমুকে বলে দেবো যে আজকে এস এম এস পড়েনি শুনছি নিয়ামতপুর, ওকে ঠিক আছে খুব ভয় পেয়ে গেলাম সেই জন্য পড়ে ফেললাম কমেন্টটা। তো এখন আমরা ছোট একটা গানে চলে যাবো, গান শেষে আমরা চলে আসবো আমাদের রাত্রের ভূতিকা পঁচিশ নম্বর পর্ব এবং গল্পর নাম বা জুয়ারি আব্দুল বাসেতে আমাদের বিভিন্ন মানে আমার বাংলাদেশে
ভূতিকা পর্ব পঁয়ষট্টি।
আজকের গল্প জুয়ারি, রচনা আব্দুল বাসেত।
পার্কের পশ্চিম দিকটা যেখানে দিলিতি ইউক্যালিপটাস গাছের ছায়া গাঢ়, সেখানে একটা সিমেন্টের বেঞ্চিতে জবুথবু ভঙ্গিতে বসে আছে সাবের, চোখে কালো রোদ চশমা। সন্ধ্যা নামতে বেশি বাকি নেই, শীতকাল তাই কিছুক্ষণের মধ্যে ঝুপ করে অন্ধকার নামা খুব স্বাভাবিক। ঘরে ফেরা পাখিদের ডাকাডাকিতে চারদিক মুখর হয়ে আছে। এর মধ্যে মাথার উপর দু একটা বড় সড়ো বাদুর ওড়াউড়ি করতে আরম্ভ করে দিয়েছে। ব্যাপারটা অস্বস্তিকর, কিন্তু লোকটা এরকম সময়ই আসে। হাত ঘড়ি দেখল সে, সোয়া পাঁচটা। সাবের অপেক্ষা করছে অনেকক্ষণ। পাঁচটার শরীর একটু খারাপ, মাইগ্রেনের সমস্যাটা উকি ঝুঁকি মারছে, ব্যথার চোটে রাতের ঘুমটা নষ্ট হবার সম্ভাবনা আছে। কথাটা মনে হতেই হঠাৎ হাসি পেল তার, আর কেনই বা পাবে না, আজ রাতে যেখানে বেঁচে থাকারই ঠিক নেই সেখানে এ জাতীয় কল্পনা হাস্যকরই বটে। সত্যি কি সে এমন পরিণতি চায়? এত বড় ঝুঁকি আসলে কিছু নিতে পারবে? এই মুহূর্তে স্নায়ু উত্তেজিত হয়ে আছে সন্দেহ নেই, কিন্তু আসল কথাটা হচ্ছে ঠিক এমনটি সে চেয়েছিল এবং এখনো সেটাই চাইছে। তার মতো জুয়ারির কাছে এটাই তো সত্যিকার চ্যালেঞ্জ, প্রকৃত উত্তেজনা। জীবনে ঝুঁকি যদি না থাকে তাহলে আর দাম কোথায় তার? জুয়া খেলা হলো মজ্জা কত, একে টাকার অঙ্কে বিচার করা যায় না। দিনের পর দিন কোয়ার টাইপের কিছু মানুষের সাথে তাস পাশা খেলে টুপাইস কামানোর মধ্যে আনন্দ নেই, যেখানে বড় কিছু হারানোর ভয় এবং একই সাথে বিরাট কিছু লাভের সম্ভাবনা না থাকে সেখানে পাকা জুয়ারির মন ভরে না কিছুতে। বিপদের ঝুঁকি নেয়ার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে, অনুভূতিটা ঠিক বলার মতো নয়। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করল সাবের। ঘটনার সূত্রপাত হয়েছিল ঠিক এক মাস আগে, এরকমই এক শীতের সন্ধ্যায়। ঠান্ডাটা তখনও তেমন চাঁকিয়ে বসেনি, সারা রাত ফ্রি স্কুল স্ট্রিটের খুবচি গলির আসরে তাস পিটিয়ে তারপর সারাটা দিন ঘুমিয়ে কাটানোর ফলে বিকেলের দিকে শরীরটা রীতিমতো ম্যাজম্যাজ করছিল। সন্ধ্যায় তাই পার্কে হাঁটাহাঁটি করতে চলে এলো সাবের। হাঁটাহাঁটি শেষে মাথাওয়ালার কাছ থেকে এক গ্লাস মাথা কিনে ঢক ঢক করে খেয়ে পার্কের পশ্চিম দিকটায় গাছের নিচে বেঞ্চিটায় গিয়ে বসল সে। জায়গাটা অপেক্ষাকৃত নির্জন, গাছপালা ঘন হওয়ায় লোকজনের উৎপাত একেবারেই নেই। বসে বসে একটু জিরিয়ে নিচ্ছে, ঠিক ওই মুহূর্তে মনে হলো বেঞ্চের খালি জায়গাটায় দীর্ঘকায় এক লোক এসে বসল। ঘাড় ফিরিয়ে লোকটাকে এক নজর দেখে নিল সাবের। অন্ধকার একটু গাঢ় হয়েছে, লোকটার মুখ তাই পরিষ্কার দেখা গেল না, একটা ভারী খদ্দেরের চাদর দিয়ে মাথা ঢাকা, কালো প্যান্ট আর পায়ে চটির বদলে একজোড়া রাজকীয় নাগরা। এমন অদ্ভুত পোশাক বহুকাল কেউ দেখেনি এটা নিশ্চিত। লোকটা আসার পর থেকে মাথা নিচু করে তার দিকে তাকিয়ে আছে।
কিছু বলবেন?
জানতে চাইল সাবের। লোকটার চাহনি রীতিমতো অস্বস্তিকর।
আপনি বিখ্যাত জুয়ারি সাবের সাহেব না? ফিজিক্যাল স্ট্রিটের ক্লাব হাউসে নিয়মিত তাস খেলেন?
সাবের কি উত্তর দেবে বুঝতে পারব না। জুয়ারি উপাধিটা সম্মানের না অসম্মানের ঠিক বোঝা গেল না। যদিও নিজেকে পাকা জুয়ারি মনে করতে তার ভালোই লাগে, সে কেবল উপর নিচে মাথা নাড়ল। লোকটা হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল,
আপনি তো ভাই বিখ্যাত লোক, আপনার সাথে তাসের টেবিলে বসে হাজার হাজার টাকায় খুইয়েছে এমন লোকের সংখ্যা বহু, অথচ তাদের কেউই বলবে না যে আপনি অখেলোয়াড় সুলভ কিছু করেছেন। আপনি সত্যি সিনিয়র?
উত্তরে মৃদু হাসল সাবের। তাসের টেবিলে অনেকে তাকে অপ্রতিরোধ মনে করে কথাটা মিথ্যে নয়। সে হ্যান্ডশেক করল। লোকটার হাত একটু গরম, জরটর করেছে নাকি?
আপনার সাথে দেখা করার শখ অনেকদিনের, আর শখ মিটল, ভালো লাগলো। তবে আমার একটা আবদার আছে, সেটা রাখলে খুব খুশি হতাম।
কি ব্যাপার বলুন তো?
আমি আপনার সাথে একটা মজার খেলা খেলতে চাই, পৃথিবীর সব চাইতে সহজ জোর, অথচ এতে বাজির পরিমাণ অনেক বেশি, অন্তত আপনাদের ওই তাসের বাজির চেয়ে বেশি তো বটেই।
আমি আসলে ঠিক বাইরের কারোর সাথে।
আর শুনুন না, প্রস্তাব পছন্দ হলে খেলবেন, না হলে চলে যাবেন, আপনাকে তো আর বেঁধে রাখছি না।
ঠিক আছে বলুন।
খেলাটা আসলে অতি সাধারণ, কয়েন টস। পার্থক্য কেবল আমার ক্ষেত্রে বাজি ধরা হবে নগদ টাকা, আর আপনার ক্ষেত্রে ধরা হবে আপনার বিভিন্ন পছন্দের জিনিস। যদি যেতেন তাহলে আপনি টাকা পাবেন, আর হারলে বুঝতেই পারছেন আমাকে দিতে হবে আপনার সেই পছন্দের জিনিস।
আপনার কথা কিছু বুঝতে পারলাম না, এটা আবার কোন ধরনের খেলা?
একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। মনে করুন আপনি বাজি হিসেবে ধরলেন আপনার পোষা কালো বিড়ালটা, যদি জিততে পারেন তাহলে তার বিনিময়ে আপনি পাবেন, দাঁড়ান বলছি।
লোকটা পকেট থেকে তসবি জাতীয় একটা মালা বের করে কি সব গুনে বলল,
এক্ষেত্রে আপনি পাবেন 7,500 টাকা। আসলে প্রাণীটা তো আপনার তত পছন্দের না, হলে আরো বেশি পেতেন। আবার ধরুন আপনার হাতের কোন একটা আঙুল বাজিয়ে রাখেন, তাহলে পাবেন 20,000 টাকা। এভাবে চলতে থাকলে দুই হাতের কবজি প্রতি 50, কানের জন্য 40, আর চোখের জন্য 1,00,000। আরো জানতে চান?
সাবেরের ইতিমধ্যে ধৈর্য চ্যুতি ঘটেছে। সে তবু শান্ত কণ্ঠে বলল,
আমার মনে হয় আপনি ভুল জায়গায় সময় নষ্ট করছেন। আমি নিজে জুয়া খেলতে পারি, কিন্তু তাই বলে এ জাতীয় জুয়া আমার পছন্দ না। আপনি অন্য কোথাও দেখুন।
আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি?
অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নো,
আমি মিথ্যা বলি না সাবের সাহেব। আপনার বিশ্বাস না হলে একবার যাচাই করে দেখতে পারেন আমি বাজির শর্ত রাখি না বরখেলাপ করি।
সাবের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। লোকটাকে উপদ্রব মনে হচ্ছে। অন্য সময় হলে একে এক হাত দেখিয়ে দিতাম, আর শরীরটা ভালো নেই, তার উপর আবার তার পঞ্চম বাহিনীর সদস্যরা এই মুহূর্তে শহরে নেই। নিজের দলের লোকজন কাছে ধারে না থাকলে ঝামেলায় চড়ানো ঠিক হবে না। চলে আসছে এমন সময় পেছন থেকে লোকটা বলল,
সাবের সাহেব আপনি না রোমাঞ্চ চান? এই খেলার যে বড় রোমাঞ্চ আর কোথায় পাবেন বলুন তো।
থমকে দাঁড়ালো সে। পেছন ফিরে দেখলো লোকটা বেঞ্চির ওপর একটা রুমাল পেতে পা তুলে চৌরাসনের ভঙ্গিতে বসে রয়েছে।
আপনি অন্তত ওই হতচ্ছাড়া বিড়ালটাকে বাজি রেখে একবার খেলেই দেখুন না, এই যে বাজির টাকা।
লোকটা চাদরের তলা থেকে এক কোছা টাকা বের করে রুমালের উপর রাখল। অন্ধকার হলেও পার্কের দু একটা বাতি চলে উঠেছে, তার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এক তারা 500 টাকার নোট, পুরনো এবং ব্যবহৃত। লোকটার কথায় কি আছে ধরতে পারল না সাবের, তবে সে টের পেল জুয়া খেলার পুরনো নেশাটা খোঁচা দিতে আরম্ভ করেছে। দেখতে নাকি সে লোকটা সত্যি বলে কিনা, যদি যেটা যায় তাহলে 7,500 টাকা নিয়ে বাড়ি ফেরা যাবে, কম কিসের? পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সে। যে পয়সাটা দিয়ে খেলা হবে সেটা আমি নিজে ঠিক করব, চলবে?
তথাস্তু।
সাবের পকেট চাপড়ে একটা 1 টাকার কয়েন বের করল। হেড আমার আর তেল আপনার, ঠিক আছে? লোকটা উপর নিচে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাবের বেঞ্চির ওপর ধীরে সুস্থে বসল। উত্তেজনা যে হচ্ছে না তা নয়, সামান্য একটা খেলা এত ইন্টারেস্টিং হতে পারে ভাবা যায় না। সে পয়সাটা শূন্যে ছুঁড়ল, বাতাসে অল্প পাক খেয়ে সেটা রুমালের ওপর গিয়ে পড়ল।
অভিনন্দন সাবের সাহেব, এই মাত্র আপনি আপনার পোষা বেড়ালটাকে বাজি রেখে 7,500 টাকা জিতলেন, এই নিন পাওনা।
লোকটা গম্ভীর কণ্ঠে ঘোষণা করে গোছা ধরা টাকাটা সামনে এগিয়ে দিল। টাকা হাতে বোকার মতো দাঁড়িয়ে রইল সাবের। এত সহজে এতগুলো টাকা পকেটস্থ করা যাবে বিশ্বাস হয় কি করে? লোকটা রুমাল উঠিয়ে ভাঁজ করতে করতে বলল,
আমি রোজ একবার খেলাটা খেলি, তার বেশি নয়। আপনি চাইলে আগামীকাল আসতে পারেন, আবার নাও আসতে পারেন, তবে আমি আসব।
আপনি সত্যি আসবেন?
হ্যাঁ।
আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
নাম ছাড়া যা খুশি জিজ্ঞেস করতে পারেন।
বাজি ধরার ক্ষেত্রে আপনি আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেন? জীবজন্তুদের মধ্যে বেড়াল ছাড়া আমার কি প্রিয় অন্য কেউ নেই?
না, নেই, থাকলে আমি তালিকায় নাম পেতাম।
আপনি কে বলুন তো?
আমি কেউ না।
মানে একটা জলচ্চন্দ্র মানুষ স্রেফ কেউ না হয় কি করে? লোকটা হাসতে হাসতে একটা বড় দেবদারু গাছের আড়ালে অন্ধকার মিলিয়ে গেল। হতবুদ্ধি সাবের কিছুক্ষণ পর নিজেও বাড়ির পথ ধরল। জীবনে এতটা চমক সে কখনো পায়নি। কয়েন টসের এই জুয়া তাকে রীতিমতো অবাক করেছে। অবশ্য এই ঘটনার ইতি সেদিন হয়নি। পরদিন সন্ধ্যাবেলা পার্কের সেই জায়গায় সাবেরকে দেখা গেল। গত রাতে অনেক চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই রোমাঞ্চকর খেলা তাকে চালিয়ে যেতেই হবে। সত্যিকার টান টান উত্তেজনার সন্ধান এতদিনে সে পেয়েছে। এ সুযোগ খেলায় হারালে চলবে না, এত বোকা সে নয়।
আজকে ঘন্টা বাড়ি ধরবেন?
এসেই জানতে চাইল লোকটা। আমার বাম হাতের কোরে আঙুন, এটা। হাত বাড়িয়ে দেখালো সবের। মনে তার সন্দেহ আছে, বাজি হারলে লোকটা সত্যি সত্যি বাম হাতের আঙুল কেটে নেবে ঠিক বিশ্বাস হয় না। কোনো কথা না বলে লোকটা বেঞ্চির ওপর আবার রুমাল বিছিয়ে বসল। গায়ের চাদরের নিচ থেকে বের করে পাশে রাখল অনেকগুলো 500 টাকার নোট, 20,000 টাকা। পার্কের পরিবেশ অতি সাধারণ, লোকজন বাড়িমুখ, নিরে ফেরা পাখির কিচির মিচির বেড়েছে, বাতিগুলো একে একে চলতে শুরু করেছে। বেশ কয়েকবার রুমাল বের করে কপালের ঘাম মুছল সাবে। উত্তেজনা আজ একটু বেশি তার। সে পকেট চাপড়ে সিগারেট এবং 1 টাকার সেই পয়সাটা বের করল। এবারে তেল সাবেরের আর হেড লোকটার যথারীতি মুদ্রা নিক্ষেপ হল, নিমিষেই ফল পাওয়া গেল। সাবের আবারও চুরি। পরিষ্কার দেখা যাচ্ছে সাবেরের পছন্দসই মুদ্রার পিঠটা পার্কের বাতির আলোয় কিছুটা চমকাচ্ছে। একেই বলে ভাগ্য।
এই নিন আপনার টাকা,
একঘেয়ে কণ্ঠে বলল লোকটা। হাত দাঁড়িয়ে টাকা নিল সাবের। আনন্দ, চাপা উত্তেজনা, সেই সাথে লোভের এক অভূতপূর্ব অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে তার দেহ মন। লোকটা রুমাল উঠে ভাঁজ করতে করতে বলল,
আজ আপনাকে একটা প্রশ্ন করলে কেমন হয়?
করুন।
আপনার মতে পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ কি?
এ আবার কিরকম প্রশ্ন? সাবের খানিকটা ভেবে বলল,
বোধ হয় শিশু হত্যা। এর যে খারাপ কাজ এই মুহূর্তে মাথায় আসছে না।
আর সবচেয়ে ভালো কাজ
বলতে পারবো না, ভালো কাজ ব্যাপারটাই আমার কাছে আপেক্ষিক।
ও আচ্ছা,
সেদিনের মতো লোকটা বিদায় নিল, তবে পৃথিবীর সবচেয়ে সহজ ও রোমাঞ্চকর চুয়াতে ঝুঁকির পাল্লা যে বেশ ভারী তথ্যটা অচিরে উপলব্ধি করতে পারল সাবের আলী। অবশ্য উপলব্ধির দামটা একটু চড়া সন্দেহ নেই।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ভূতিকা পর্ব 65।
আজকের গল্প জুয়ারি। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
কয়েকদিন বিরতির পর আবার সন্ধ্যেবেলা খেলতে যেয়ে প্রথমেই সাবের জানালো যে সে আজ খেলবে তার বাম চোখের বিনিময়ে। বাজির মূল্য নগদ 1,00,000 টাকা।
আপনি ভেবে চিন্তে বলছেন তো এই বাজি রাখবেন?
অবশ্যই।
হেড না টেল?
হেড। যথারীতি রুমাল পাতা হলো, সিগারেট ধরানো হলো, কয়েন টস হলো। অপলক কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর সাবের বুঝতে পারল কি ফল হয়েছে। আর মনেই নিজের বাম চোখটায় হাত চলে গেল তার। প্রতিবার বাজি জেতায় তার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল বাজি সে জিতবে, হারের কথা একবারও মাথায় আসেনি। এ কি হলো?
বাজি হারার জন্য দুঃখিত সাবের সাহেব, টাকাটা এবার আপনি পেলেন না। চুক্তি মোতাবেক আপনার বাম চোখটা আমাকে দিয়ে দিতে হয় এবার।
সাবের চোখ সরু করে তাকিয়ে রইল। তার মনে জটিল চিন্তা ভাবনা চলছে। লোকটা যেভাবে কথা বলছে তাতে মনে হয় না সহজে ছেড়ে দেবে। ভয়ঙ্কর কিছু করে বসা এর পক্ষে বিচিত্র নাও হতে পারে, তবে লোকটাকে নিরস্ত করার একটাই উপায় আছে। লোকটাকে বোঝাতে হবে সে যা তা মানুষ নয়। ফ্রি স্কুল স্ট্রিটে সাবের বাহিনী বলে তার ছেলে ছোকরাদের যে দলটা আছে প্রয়োজনে তাদের ব্যবহার করতে হবে, কাজেই বাড়াবাড়ি করার ফল খুব খারাপ। এতটা খারাপ লোকটা হয়তো কল্পনাও করতে পারবে না।
চোখ খুলে নেবেন মানে মস্করা করছেন?
শর্তের কথা আপনি ভুলে যাচ্ছেন সাবের সাহেব।
আপনাকে ধারণা এরকম একটা জনবহুল জায়গায় আপনি খুঁচিয়ে আমার চোখ উপড়ে ফেলবেন আর আমি চুপ করে বসে থাকবো? এনিওয়ে আপনাকে এতার্থে বলছি, এই পার্কের অন্তত 10টা স্পটে আমার লোক ছড়িয়ে ছিটে আছে, সংকেত পেলেই ছুটে আসবে তারা। আর তখন আপনার দশা কি হবে ভাবলেই হাজির পাচ্ছে।
ভালো কথা, আপনি ফ্রি স্কুল স্ট্রিটের কুখ্যাত সাবের বাহিনী সম্বন্ধে জানেন তো?
আপনারা পাড়ার কয়েকজন মিলে একটু দাদাগিরি করেন এটা ঠিক, অবশ্যই কুখ্যাত শব্দটা এক্ষেত্রে খাটে না। আর আমার তুলনায় আপনারা তো শিশু
বটে, হুমকি দেওয়া হচ্ছে খুব। আচ্ছা ঠিক আছে, নিন আমার চোখ উপড়ে ফেলুন, দেখি আপনার সাহস কত।
আমার কাজ করার পদ্ধতি আলাদা, সময় হলে আমার পাওনা আমি ঠিকই বুঝে নেব।
সে আপনার ব্যাপার, তবে একটা কথা জানিয়ে রাখি, আজকের পর আর কোনোদিন আমার চোখের সামনে পড়বেন না যেন, যদি পড়েন তার পরিণতি হবে ভয়াবহ। কয়েন টস করার স্বাদ চিরতরে মিটে যাবে।
এভাবে নিয়তে এড়ানো যায় না। কয়েকজন ভাড়ার ছেলের ভয়ে আমি চলে যাচ্ছি, এমনটা ভেবে বসলে ভুল হবে আপনার। আমি যাচ্ছি কারণ আমার কাজের সিস্টেমই আলাদা, সময় হলেই টের পাবেন।
উঠে দাঁড়ালো লোকটা, বোঝাই যায় কোনো গন্ডগোল চায় না। রুমাল ভাঁজ করে পকেটে রেখে ধীরে সুস্থে ফিরতি পথ ধরল, কোনো কথা বলল না। অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সাবের। মনের ভেতর একটা অস্বস্তিকর দ্বন্দ্ব ঢুকে গেছে। লোকটা অন্ধকারে মিলিয়ে যেতেই বাড়ির দিকে হাঁটা ধরল। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতেই ট্রেন ধরে সোজা দেশে চলে যাবে, তারপর সেখান থেকে অন্য কোথাও। কিছুদিন লুকিয়ে থাকা উচিত। লোকটাকে যদিও তেমন প্রতিশোধ পরায়ণ মনে হয় না, তবু সাবধানের মান নেই। আর সে রাতে অত্যন্ত অবিশ্বাস্য ভাবে নিজের পা চোখটা খোয়ালো সাবের। ট্রেনে সময় মতো উঠতে পেরেছিল। টিকিট চেকিং এর পর নিজের রিজার্ভ কামরার দরজা বন্ধ করেই আরামে ঘুমিয়ে পড়ল সে। সারাদিন খুব ক্লান্ত ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল সাবের। একটা বিশাল খোলা ময়দানে খুঁটির সাথে কেউ বেঁধে রেখেছে তাকে। আশেপাশে দৃষ্টিসীমায় কেউ নেই। এমন সময় লক্ষ্য করল কোত্থেকে উদয় হল সেই লম্বা লোকটা। দুহাত পেছনে রেখে তার দিকে এগিয়ে আসছে। কিছু দূর এগিয়ে আসা মাত্রই সে বুঝতে পারল বিশাল এক লোহার রড ধরে আছে লোকটা। রডটার ডগা অঙ্গারের মতো লাল। তারপর হঠাৎ পলা নেই কয়া নেই এসে পেছন থেকে রডটা বের করে সোজা সাবেরের বাম চোখে ঢুকিয়ে দিল। আর সাথে সাথে নারকীয় যন্ত্রণা শুরু, অসহনীয় এক অনুভূতি, চোখ পড়ার গন্ধও নাকে এলো। সাথে সাথে ঘুম ভেঙে গেল সাবেরের। হয়তো ঘুম না ভাঙাটাই বেশি ভালো ছিল, কারণ ঘুম ভাঙার পরই যন্ত্রণাটা যেন এক লাফের স্বপ্ন থেকে বাস্তবে চলে এলো। নিদারুণ জ্বালা ও আতঙ্কের সাথে সে লক্ষ্য করল তার বাম চোখটা এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। চোখের বদলে জায়গাটা এখন খা খা করছে। আর ভাবতে ভালো লাগছে না সাবেরের। চোখ খুলে তাকালো। এই মুহূর্তে পার্কের বেঞ্চিতে বসে আছে সে। সন্ধ্যা হয় হয়, মাথার উপর বাদুল উঠছে, বাড়ি ফেরা পাখিদের ডানা ছাপটানোর শব্দ কানে আসছে। সম্পূর্ণ লৌকিক পরিবেশ। রোদ চশমাটা খুলে হাতে নিল। এখন সারাদিন কালো চশমা পরে থাকায় অভ্যস্ত হয়ে উঠছে সে। শূন্য কোটর কাউকে দেখাতে ইচ্ছে করে না। একমাত্র অন্ধকারে মাঝে মধ্যে খুলে বসে থাকা যায়। লোকে খেয়াল করতে পারে না। দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ফেলল না সাবের। সত্যিকার জোয়ারির দীর্ঘশ্বাস ফেলা মানায় না, তাকে হতে হবে আরো শক্ত, আরো বেপরোয়া। পাকা জোয়ারির এত সহজে হার মানলে চলবে কেন? সন্ধ্যা নামার সাথে সাথেই পায়ে পায়ে এলো লোকটা। সেই একই বেশ, একই ভঙ্গি।
আপনাকে দেখে আনন্দ পেলাম সাবের সাহেব, আপনি সত্যি পাকা জোয়ারি। শেষ দান পর্যন্ত আশায় থাকে,
নিষ্প্রাণ হাসলে সাবের। লোকটার মধ্যে কেমন অদ্ভুত একটা নির্লিপ্ততা আছে, ভাষায় প্রকাশ করা যায় না। লোকটার প্রতি কেন জানি তার রাগ বা ক্ষোভ যাচ্ছে না, বরং শেষ খেলাটা শুরু করার জন্য মন উতলা হয়ে আছে, নেশা নেশা বোধ হচ্ছে। আপনি কে সত্যি করে বলুন তো।
বলেছি তো আপনাকে, আমি কেউ না। আর কেউ না বলে বোধ হয় সব জানি।
আপনি মিথ্যা বলছেন। আজকের খেলায় আপনি আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তির বিপরীতে সর্বোচ্চ অঙ্কের টাকা ধরবেন। যদি জিততে পারি টাকা আমার, আর হারলে বুঝতেই পারছেন। এখন বলুন, আপনার হিসাবে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি?
হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আপনাকে দুনিয়ার আর ভালো লাগছে না?
কেন মিছু মিছু সময় নষ্ট করছেন? গত একটা বছর আমার কেমন কেটেছে জানেন না? চোখ হারানোর সাথে সাথে সৌভাগ্য যেন হারিয়ে গেছে আমার জীবন থেকে। চারদিক থেকে একের পর এক বিপদ। শতগুলো অফিসের চাকরিটা হারিয়ে কিছুদিনের মধ্যে চূড়ান্ত অর্থ কষ্টে পড়লাম। কয়েকটা ব্যবসা ধরলাম, সব ফেল মারলো। বাজারে আবার এখন
বিস্তর দেনা। কাঁঠাল বাগানের মেজ বাড়িটা ছেড়ে এখন একটা বস্তুর মতো জায়গা থাকতে হচ্ছে। অবস্থা এমন হয়েছে যেখানেই হাত দিই সেখানেই ব্যর্থতা। ফিসকুস্টের বন্ধুরাও একে একে আমাকে ছেড়ে চলে গেছে। এত সবের পরেও আমি আত্মীয় স্বজনহীন মানুষ। কোনো মতে হয়তো নিজেকে মানিয়ে নিতাম, কিন্তু সহ্য করতে পারছি না টাকার অভাবে জুয়া খেলতে না পারার কষ্টটা। এখন আর বেঁচে থেকে লাভ কি? এর চেয়ে জীবনের সর্বস্ব বাজি রেখে শেষবারের মতো ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই।
তার মানে আপনার কুখ্যাত সাবের বাইরেও কত সাবের কোনো কথা বলল না? আপনার হিসেব মতে সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে আন্দাজ করতে পারছেন না? ভাগ্যের সাথে বুদ্ধিবিধি যেন হারিয়ে ফেলেছেন নাকি?
ওটার দাম কত ধরেছেন?
আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তির দাম 7,000 ধনের সমান। জিততে পারলে আপনি দুনিয়া রাজত্ব করবেন এ ভরসা দিতে পারি।
তাহলে খেলা শুরু করেন, দেরি করা অর্থহীন।
তার আগে বলুন, আপনি সজ্ঞানে রাজি আছেন তো? আমার ক্ষমতা তো দেখেছেন, পালিয়ে পার পাবেন না।
ওই একটা জিনিস ছাড়া আমার আর হারাবার কিছুই নেই। সংসারে এমন কেউ নেই যার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর হঠাৎ কি মনে হচ্ছে জানেন, ওই সর্বোচ্চ মূল্যবান সম্পত্তির হয়তো আসলে কোনো দামই নেই। আপনি খামোখা 7,000 ধন দিয়ে ওটা কেনার চেষ্টা করছেন।
সে আমার ইচ্ছে, আসুন খেলা শুরু করা যাক।
সাবের কম্পিত হাতে পকেট থেকে 1 টাকার কয়েন বের করলো হেড সাবের এর লোকটা।
মুদ্রাটা টস করার মুহূর্তে একবার তার মনে হলো সে যা করছে তা কি সঠিক। জুয়া খেলা ছাড়া তার তো এখন আর অন্য কোনো দোষ নেই। সে গান গাইতে জানে, মানুষের উপকার করতে ভালোবাসে। এসবের কি কোনো দাম নেই? এভাবে নিজের জীবন নিয়ে বাঁচি ধরা কি ঠিক?
কিন্তু সময় আর নেই। শূন্যে কয়েকবার পাক খেয়ে কয়েনটা রুমালের উপর পড়ল। কতকটা যেন অবধারিত ভাবেই পরাজিত হল সাবের। সব শেষ, আশা ভরসা সব শেষ। গোটা জীবনের একটা ছবি মুহূর্তের মধ্যে চোখের সামনে এলো আর চলে গেল।
আপনার পাওনা আপনি বুঝে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই,
শান্ত কণ্ঠে বলল সাবের। লোকটার দিকে তাকাতে ইচ্ছে করছে না, ক্লান্তিতে ঘুম ঘুম পাচ্ছে তার। অনেক বছর আগে একবার পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারার সময় ঠিক এমন ধরনের অনুভূতি হয়েছিল। চোখের পাতা ভারী ভারী লাগছে, মনে হচ্ছে বহুদিন ভালো ঘুম হয় না।
আপনার জন্য সত্যি আফসোস হচ্ছে সাবির সাহেব, বহুকাল পর সাহসী একজন জুয়ারি দেখলাম। বেশিরভাগ লোকে চোখ কিংবা হাত হারানোর পর আর আমার কাছে আসে না, কিন্তু ব্যতিক্রমে আপনি কি সাহসটাই না দেখালেন, আপনার অভিনন্দন জানানো উচিত।
লোকটা স্থির দৃষ্টিতে তাকালো। প্রথমবারের মতো সাবের লোকটার চোখ দুটো দেখলো, মাটির মতো জল জল করছে। এ চোখ কোনো মানুষের হতে পারে না।
আপনি আমাকে হত্যা করুন, আমি বাজি হেরে গেছি।
বাহ, এর তো আগেই বললে যে আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে আপনি বাজে রাখছেন, আর এখন আলতু ফালতু জিনিস আমাকে গচাতে চাইছেন। এ তো শর্তের বড় খেলা।
কি কি বলতে চান আপনি?
হঠাৎ টান টান হয়ে গেল সাবেরের সমস্ত শিরা উপশিরা।
লোকটার কথা শুনে হঠাৎ করে শরীরের শক্তি ফিরে আসতে শুরু করেছে। বেঁচে থাকার একটা ক্ষীণ সম্ভাবনার কারণে প্রকৃত রোমাঞ্চ অনুভব করল সাবের। এর যে টান টান
আর কিছুই নেই।
শুনে রাখুন সাবের সাহেব, একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কখনোই তার জীবন নয়। যারা জীবনকে সবচেয়ে মূল্যবান সম্পদ ভেবে বসে তারা নির্বোধ। মানুষের সবচেয়ে মূল্যবান হচ্ছে তার আত্মা, বুঝলেন? তার আত্মা। আর এই মহামূল্যবান বস্তুটি আপনি।
এই বলে লোকটা তার গা থেকে মোটা চাদরটা সরিয়ে ফেলল। তাকে হলদেটে পাতির আবছা আলোয় সাবের যা দেখল তা বর্ণনাতীত। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে কুচ্ছিত সত্তাটি নিজেকে মেলে ধরল তার সামনে। অতি দীর্ঘ তার ঘৃণিত রূপ, ঘোর অশুভ পাপ পঙ্কিলতার চূড়ান্ত আধার। ঈশ্বরের আর কোন সৃষ্টি এর যে বিভৎস এত পাপিষ্ঠ হতে পারে না। সমগ্র মানব জাতির পাপাচার তার অনন্ত চিকাংশায় ভরা দুই চোখে। স্বরূপ মেলে ধরার পর পেছন থেকে ভেসে এলো হাজার হাজার সম্মিলিত কণ্ঠস্বর। প্রত্যেকটা শব্দে স্বরতরঙ্গ কমছে, বাড়ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, কেঁথে যাচ্ছে হৃদয়ে।
আজ থেকে তোর তুই হবি আমার আত্মা মহাদাস, নরকের প্রেরিত পিশাচ।
কে আপনি? কি আপনার পরিচয়?
আমি শয়তান, নরকে আমার বাস।
সাথে সাথে এক অশুভ নীল আলো ঘিরে ধরল সাবেরকে। চোখ ধাঁধালো না, দৃষ্টির সীমা বাড়ল না, কেবল মনে হল খুব অপবিত্র কেউ তার হৃৎপিণ্ডে প্রবেশ করতে যাচ্ছে। মস্তিষ্কের ভেতর বাজতে শুরু করেছে তামামা, যুক্তিবোধ চিন্তা সব কিছু ক্রমশ কুলিয়ে আসছে। তবে একটা বোধ এখনো মন ছেড়ে যায়নি। আর কিছু না বুঝলেও সাবের আলী এতটুকু বুঝতে পারল, আপাতত তাকে মরতে হচ্ছে না। মনুষ্য সত্তাই যেখানে বিলীনের পথে সেখানে মৃত্যু অবান্তর। কয়েকদিন পর কাগজে একটা খবর ছাপা হলে শহরে বেশ আলোড়ন সৃষ্টি হল। খবরটা ছিল এরকম:
নবজাতক শিশু হত্যা, নগরীতে আতঙ্ক। বিশেষ সংবাদদাতা, গত কয়েকদিন যাবত নগরীতে নবজাত শিশু হত্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাইয়াছে। স্থানীয় সূত্রে জানা গিয়াছে অপেক্ষাকৃত কম খরচের মাতৃসদনগুলোতে মাঝরাতে রহস্যজনকভাবে কেহ বা কাহারা প্রবেশ করিয়া শিশুদিগের মুখে লবণ পুরিয়া হত্যাকাণ্ড চালাইতেছে। এই ব্যাপারে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র মারফত খবর পাওয়া গিয়াছে যে এই জঘন্য কর্মকাণ্ডটির পেছনে একক ব্যক্তির হাত রহিয়াছে। গতকাল এক হাসপাতালের ক্লোজ সার্কিট ক্যামেরায় আততায়ীর চেহারার ছবি ধারণ করা সম্ভব হইয়াছে। লোকটির বয়স 30-35 অধিক হইবে না। উল্লেখ্য, লোকটির বাম চক্ষু কানা, স্থানটিতে তুলা গুঁজিয়া রাখা হইয়াছে।
শুনলেন আজকের ভূতিকা জুয়াড়ি বাই আব্দুল বাসেত।
ওয়েলকাম ব্যাক। ঘুরিতে সময় এক্স্যাক্টলি সকাল, মানে সকাল না, রাত 1:01, মানে এটাকে মর্নিংই বলে না?
দিনের শুরু,
দিনের শুরু। তো যাই হোক, আমরা রাত 1:01 আপনাদের সাথে আছি, আমি এবং সৃষ্টি, এবং আপনারা আছেন ভূতত্ত্ব হরর ক্লাবে। এবং অনেকগুলো ঘটনা আপনারা এই মুহূর্তে এই পর্যন্ত শোনাচ্ছেন, অনেকগুলো গল্প শোনাচ্ছেন, এবং অনেকগুলো গল্প আমি বিশ্বাস করি যে আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আশা করছি যে বাকিটা সময় যা থাকবে সেটা আপনারা অনেক এনজয় করবেন। শুরুতে জানিয়ে দিই, আমাদেরকে যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে foodfm@fmwhbhwtfm@radioafoa.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে দিন, লিখে পাঠান ফুটপ্রথমে। এবং আপনার যদি গল্প লিখতে ইচ্ছে করে তাহলে আপনি ডেফিনেটলি সেটা পারেন হরর ক্লাবে লিখতে। এবং অবশ্যই সাবজেক্টের জায়গায় লিখুন যে আপনি ফুটপ্রথমে পাঠাচ্ছেন না হরর ক্লাবে পাঠাচ্ছেন। আর যারা দেশের বাইরে বসে তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন আমাদের ঘটনা। স্টুডিওতে আসতে চাইলে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর, এই তিনটা জিনিস শেয়ার করাটা খুব জরুরি। তো যাই হোক, আমরা চলে যাব। কিছু মেসেজ পাঠাচ্ছেন আপনারা, সেখানে আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমরা পড়ে আসবো, তারপরে আবারও ফিরে আসবো আপনার কাছে। তো সৃষ্টি, কিছু কমেন্ট পড়ে ফেলি আমরা।
হ্যাঁ, আসলে খুবই চাপে ছিলাম, হচ্ছে একের পর এক কমেন্ট আসে। রাসেল ভাই কখন আসবেন? রাসেল ভাই তো নাবিল সম্রাট জানতে চেয়েছেন, যেটা একটু পরে রাসেল ভাই জানাবেন। হ্যাঁ রাসেল ভাই, কাল ভূত এফএম কেমন হবে? ওদের সাথে আছেন হৃদয় খান। হৃদয় লিখেছে, রাসেল ভাই একটা সমস্যা করে লিখেছেন যে আমার ফোন থেকে ইমেল পাঠানো যায় না, কিভাবে পাঠাবো?
আপনার ফোনে যদি ইন্টারনেট মানে কানেকশন থাকে ইন্টারনেটের, এবং সেখানে যদি আপনার কোনো ধরনের কোনো আপনি যদি অ্যাপ থেকে আপনি যেই মেইলই আপনি যেটা যেটা ইউজ করেন না কেন, সেটা যদি আপনি নামিয়ে নেন, তাহলে আপনি এমনিতে খুব সহজেই আপনি মানে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে ইটস ভেরি ইজি।
হ্যাঁ, আমার মনে হয় যদি পাঠাতে না পারেন সার্ভিসিং সেন্টারে যাওয়াটাই বেটার হবে। চৌধুরী, আজ অনেক ঘটনা আছে রাসেল ভাই।
ওকে,
আমাদের সাথে আছেন আফ্রিদি রহিম, রাসেল ভাই একটা কমেন্ট আসতে আসতে এত নতুন নতুন কমেন্ট চলে আসছে যে চোখ রাখা যাচ্ছে না। আহাদ হোসেন চৌধুরী আছেন, লিখেছেন নজরুল ইসলাম প্রান্ত, লিখেছেন হ্যালো রাসেল ভাই, নোয়াখালী মাইজদি থেকে শুনছি। জি এম নজরুল ইসলাম আছেন আমাদের সাথে, আরও আছেন নাবিল সম্রাট নোয়াখালী থেকে, তিনি আছেন। আপনি লিখেছিলেন রাসেল ভাই আপনার কোনো তুলনাই নেই।
ও থ্যাংক ইউ সো মাচ।
এন এইচ পাজেল লিখেছেন যে নোয়াখালী থেকে শুনছি রাসেল ভাই, আমি আপনার বিগ ফ্যান।
আপনাদের জন্য চমক থাকছে, সুতরাং অবশ্যই 21 তারিখ একটা এক্সট্রা ভূতাত্মা আপনারা পাবেন, যেদিন আপনারা অবশ্যই অবশ্যই শুনতে ভুলবেন না। এবং আমরা চাইবো যে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিতে যারা আসছেন তাদের নিয়ে। এবং আপনারা অবশ্যই অবশ্যই ভুলবেন না, রাত 11:59 শুরু হবে সেটা, এবং থাকবে 2 ঘন্টার একটা শো যেখানে আপনাদের পছন্দের মানুষজনই উপস্থিত থাকবেন এবং তারা দারুণ সব ঘটনা নিয়ে হাজির হবেন। এবং আপনারা যাদেরকে ইমেইল করে যাদের নাম অনবরত লিখে যাচ্ছেন তারাই থাকবেন, একটা সারপ্রাইজ রাখছি। তো বুঝতেই পারছেন যে কারা থাকবেন, যারা লিখেছেন তারা বুঝতে পারছেন যে কারা থাকবেন। আর এছাড়াও আমাদের আগামী শুক্রবার সেদিনও একটা স্পেশাল ভূতাত্ম করার চেষ্টা করবো। আমাদের আসলে ভূতাত্মের 8 বছর পার হয়ে গেল এই যে 13 তারিখে, তো আজকে তো 17 তারিখ, তো আমাদের 13 তারিখ মাত্র 4 দিন আগে 8 বছর পার করেছি ভূতাত্মে। তো সেই উপলক্ষে আগামীকালের শোটাও খুব ভালো করতে চাই, এবং আগামীকালের শোতে না চমৎকার একটা ইমেইল আছে, এবং সে সাথে যদি অডিও ক্লিপ প্লে করতে পারি ফাইন। আর যারা গেস্টরা আসছেন তারাও মোটামুটি রেডি, তারা কালকে আসছেন, তবে ইমেইলটার উপরে আমি একটু জোর দেবো যে কালকে ইমেলটা বিউটিফুল একটা ইমেল আমার কাছে রয়েছে, খুবই 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 অদ্ভুত। এবং সেই সাথে যারা আমাদের যারা ঘটনা নিয়ে আসছেন তাদের কাছেও বেশ কিছু মারাত্মক ঘটনা রয়েছে। সেই সাথে আমাদের যারা অডিও ক্লিপ পাঠিয়েছেন সেই অডিও ক্লিপগুলো আপনাদের শুনে দেবো। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভূতাত্ম, অ্যান্ড আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করবেন আগামীকাল। এবং আগামীকাল আমি আরও একবার মনে করিয়ে দেবো আপনাদেরকে যে 21 তারিখ যেন আপনারা কোনোভাবে মিস না করেন। আপনাদের সাথে ঈদের শুরুটা করতে চাই, কারণ ওই দিন তো আপনাদের প্রচন্ড আমি জানি যে ব্যস্ত থাকবে, এক ওই দিন শেষ হাট, সুতরাং শেষ হাটে সবাই গরু কিনতে যাবেন, এবং অনেকেই গরু কিনে অনেক রাতে বাড়ি ফিরবেন, তো কানে যেন হেডফোন থাকে। আর যারা গরু কিনে নিয়ে এসছেন তারাও হয়তো গরুর দেখভাল করবেন, সুতরাং অনেক রাত জাগতে হবে, পরের দিনের প্রস্তুতি আছে গরুটাকে দেখে শুনে রাখা। অনেকে এই দিন রাতের বেলায় শেষ মুহূর্তে টিকিট পেয়ে জার্নি করবেন, এবং আজকেও হয়তো অনেকে করছেন, অনেকেই হয়তো আজকে চলে আসছে, অনেক মানুষ ঢাকা থেকে ইনফ্যাক্ট
চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, শুধু ঢাকা থেকে কেন, অনেকে তো চিটাগাং থেকে রংপুরও যেতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, হ্যাভ এ সেফ জার্নি। আমার মনে হয় যে ভূত এফএম পুরোটা রাস্তায় আপনার সঙ্গে থাকবে। ভূত এফএম হরর ক্লাব আজকে যেরকম আছে, কালকেও থাকবে ভূত এফএম, এবং আজকে আপনারা হরর ক্লাবের প্রতিটা মুহূর্ত অনেক বেশি এনজয় করবেন। তো আমরা চলে যাই আবার
করুণ রশিদ লিখেছেন যে গল্পটা খুবই জোশ ছিল, রাজশাহী থেকে শুনেছি। আমাদের সাথে আরো আছেন এঞ্জেল তিশা, মনটা একটু খারাপ বোধ হয় তাই লিখেছেন, মনটা খুব খারাপ। রাতের আলো অবুঝ মন শাহিন আলম আছেন আমাদের সাথে, আরো আছেন খালিদ খান লিখেছেন, রাসেল ভাই ভূত এফএম এর জন্মদিনের স্পেশাল এপিসোডটা এবার তো করলেন না?
না, এবার করা হয়নি। এবার আসলে অনেকগুলো এপিসোড আমাদের সামনে আছে, ঈদ উপলক্ষে, একদম ঈদের কাছাকাছি পড়ে গেল। তো ঈদের মধ্যে আমরা একটা এপিসোড এমনিতেই করছি, তো সেই জন্য নতুন করে কিছু করলাম না, বাট দেখেন না কি হয়।
জীবন জীবু আছেন আমাদের সাথে, ওয়ারফেজের গান শুনতে চাইছেন, একটু আগে
শুনলাম।
নাবিল সম্রাট আছেন আমাদের সাথে, ভূত এফএম এর অপেক্ষায় আছি। মোহাম্মদ সুজন আছেন, লিখেছেন মেইল পাঠাবো স্টোরি বলবো এসে আমি,
নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দেন ভূত এফএমে। আর যদি আপনি লিখে পাঠান নিজের মানে কি বলবো মস্তিষ্ক দিয়ে, অর্থাৎ আপনি যদি কোনো ঘটনা লিখতে পারেন বা সেরকম কিছু সৃষ্টির সাথে যদি সৃষ্টি করতে চান, তাহলে আপনি ভূত এফএম হরর ক্লাবে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবেন আপনার ঘটনা।
আমাদের সাথে আরো আছে আতিকুর রহমান, আতিক খুব ভালো লাগছে বোধ হয় তার, খুব সুন্দর,
আমাদেরও খুব ভালো লাগছে।
আমাদের সাথে আরো আছেন রাতের আলো, জীবন জীবুর কমেন্ট করলাম, মোহাম্মদ সুজন আছেন আমাদের সাথে, নাবিল সম্রাট, একই মানুষ ঘুরে ফিরে কমেন্ট করে যাচ্ছেন তো সম্ভবত। আচ্ছা, সাজ্জাদুল ইসলাম সজীব, মানে ব্যাপারটা হয়ে গেছে যে বিশাল বড় লাইনের মাঝখান দিয়ে হঠাৎ হঠাৎ আনকমন কিছু চলে আসছে, একই মানুষ বারবার ঘুরে আসছে। তো তারপর আবার জানিয়ে দিচ্ছি facebook.com/ভূতি হচ্ছে, মানে এখনকার কথাগুলো জানানো ঠিক না,
এরপরে কি থাকছে সৃষ্টি।
আর তবে এরপরে আমাদের আজকে এই লাস্ট আওয়ারে আমরা আনসেন্সর সেগমেন্টে একটা অদ্ভুত গল্প শুনবো, আনসেন্সর স্টোরি অফ দ্য উইক। এছাড়া আজকে মিস্ট্রিয়াস সেকশনে অনেকদিন পর আমরা একটা ওয়ার্ল্ডের একটা আনসলভ মিস্ট্রি নিয়ে এসেছি, সেটা নিয়ে কথা হবে। এবং আজকে হরর ক্লাবের যে মেম্বার আছেন আমাদের সাথে,
আমরা চলে যাব গানে, আর আমিও বিদায় নিব। আপনারা যারা ভালোভাবে আছেন তারা ভালোভাবে থাকেন, এবং যারা যেখানে আছেন না কেন অনেক ভালো থাকেন, এবং আপনাদের চমৎকার একটা ঈদ আপনারা পান, এবং আপনারা যেভাবে ঈদটা কাটাতে যাচ্ছেন, তারা অনেকের আত্মীয় স্বজন বাবা মা অনেকে হজে যাচ্ছেন, তাদেরকে বলবেন আমাদের জন্য দোয়া করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও ভূত এফএম এসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আমি চলে যাচ্ছি থাকছে সৃষ্টি দাদা।
আমি কান্দির আহমেদ, আমি ভূত এফএম এর জন্য মিস্টার নিসিনা, এটি আমার ফার্স্ট অডিও ক্লিপ, আশা করি ভালো লাগে, প্লে করবেন। ঘটনাটি যদিও খুব ছোট, তবে ঘটনাটি বেশ ভয়ঙ্কর। ঘটনাটি আমার মামার সাথে ঘটা। আমার মামার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সুতরাপুর গ্রামে। ঘটনাটি ঘটে ইন অ্যাবাউট 1998 বন্যার সময়। আমার মামা সে সময় কিশোর ছিলেন। বন্যার সময় চারিদিকে পানি থাকায় সর্বত্র অনেক মাছ পাওয়া যেত, এই জন্য গ্রামের লোকেরা মাছ ধরার জন্য মাছ ধরার ফাঁদ পেতে রাখতেন। আমার মামাও এইভাবে হাত ধরতেন। সাতটা প্রতি পাঁচ ছয় ঘন্টা অন্তর চেক করতেন, তারপর যা মাছ পড়তো তার সাথে করে নিয়ে আসতেন। ঘটনার দিন সারাদিন আকাশ মেঘলা ছিল, দ্যাট ওয়াজ এ গ্লুমি ডে। ঘটনাটি ঘটে সন্ধ্যার সময়। আমার মামা সন্ধ্যার দিকে বাড়ি থেকে দূরে একটি জায়গায় মাছ ধরার ফাঁদ চেক করতে গেলেন। জায়গাটি একটু বর্ণনা দিয়ে রাখি আসল ভাই, জায়গাটি একটু জঙ্গল টাইপ ছিল, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, লোকালয় ছিল। এছাড়া সারাদিন বৃষ্টি হওয়ায় কোনো মানুষজন বাইরে ছিল না। মামা স্বাভাবিকভাবে চেক করতে লাগলেন, সূর্য অস্ত যাচ্ছে এরকম অবস্থা। ঠিক এই সময় তিনি কিছু বিচ্ছিরি হাসি আর শুনতে পেলেন। তিনি ভাবতে লাগলেন এটাতে হাসছে কে, তিনি ভাবলেন হয়তো কেউ তার সাথে মজা করছে, তাই তিনি তার পাশে তাকাতে লাগলেন, কিন্তু তিনি কিছুই পেলেন না। তিনি মনের ভুল ভেবে আবার নিজের কাজে মন দিলেন। যখন মাছ নেওয়া শেষ প্রায়, তখন তিনি আবার একই হাসি শব্দটা পেলেন। এবার যখন তিনি নিজের ডান পাশে আম গাছের নিচে একটি জালে তাকালেন, রাসেল ভাই, তখন তিনি যা দেখলেন, তিনি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন দুটি মেয়ে আকৃতি সাদা কিছু একজনের পিছে আরেকজন বসে রয়েছে, এবং পিছের জন আগের জনের মাথা উঁকু নিয়ে খাচ্ছে। তাদের নাক খুবই লম্বা ছিল, চোখ খুবই লাল, চেহারা খুবই কুৎসিত ছিল। তারপর তারা মামার দিকে তাকিয়ে খুবই বিচ্ছিরি ভাবে হাসতে থাকলো। মামা এতই ভয় পেয়েছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না, তার পুরো শরীর ভয়ে পাথর হয়ে গিয়েছিল। তারপর তিনি মাছের ব্যাগ ফেলে পিছন দিকে তাকিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক দৌড় দিলেন। তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল তার তিনি তার স্বাভাবিক গতিতে দৌড়াতে পারছিলেন না, তার গতি আস্তে আস্তে কমে আসছিল। আর মেন কথা, তখনও তার কানে সে বিচ্ছিরি হাসির শব্দটা আসছিল। তারপর তিনি তবু তিনি চেষ্টা করতে লাগলেন। তারপর তিনি প্রাণপণে দৌড়িয়ে দৌড়িয়ে নিজের বাড়ির সামনে এসে আসলেন। আর এসে একটি চিৎকার দিয়ে শেষ করে গেলেন। তখন বাড়ির সবাই চিৎকার শুনে এসে মামার অবস্থা দেখে মামাকে ঘরে নিয়ে গেলেন। মামা জ্ঞান পরে দিন সকালে ফিরে, তার জ্ঞান যখন ফিরে তখন তিনি সবাইকে সব ঘটনা খুলে বলেন। তারপর তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। ইমাম সাহেব বলেন তিনি কেন সন্ধ্যার সময় ওই জায়গায় গিয়েছিলেন। তারপর ইমাম সাহেব মাকে পানি পড়া এবং দোয়া দেন। তারপর থেকে মামা ভালোই আছেন। রাসেল ভাই, এই ছিল ঘটনা, আশা করি ঘটনাটি ভালো লাগবে।
আপনাদের জন্য ওয়ার্ল্ডের একটা মিস্ট্রিয়াস বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে স্টোনহেঞ্জ, পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা অন্যতম এক মিস্ট্রি। ইংল্যান্ডের ওয়েলশায়ারের বিশাল বিশাল পাথরের এই মনুমেন্ট স্টোনহেঞ্জ, অনেকে হয়তো নাম শুনেছেন। এবং পৃথিবীর খুব আশ্চর্য এবং পৃথিবীর যে মিস্ট্রিয়াস প্লেসগুলো এবং মিস্ট্রিয়াস মনুমেন্টগুলোর একটি এই স্টোনহেঞ্জ, চারপাশে বৃত্তাকার ভাবে রাখা বিশাল বিশাল বরফের পাথরের স্তূপ এবং মাঝখানে একটা অশ্বঘোড়াকৃতির পাথরের স্তূপ। আর বিশাল বিশাল সেই পাথরের স্তূপগুলোর এই মনুমেন্টটা হয়েছিল অনেক 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 বছর আগে। আগে আর্কিওলজিস্টরা মনে করেন খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে 2000 সালের ভেতরে এটিতে তৈরি করা হয়। এবং পৃথিবীতে এ ধরনের মনুমেন্ট যেগুলো আছে তার ভিতরে সম্ভবত সবচেয়ে বেশি সময় ধরে এই মনুমেন্টটি তৈরি হয়েছিল। স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলোকে বলা হয় সারসন, লম্বায় প্রায় 30 ফুট এবং প্রায় 25 টন এক একটা ভর। ধারণা করা হয় এগুলো মার্লবোরো টাউন থেকে আনা হয়েছে, এবং যে জায়গাটি সেই সাইট থেকে অর্থাৎ স্টোনহেঞ্জ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আজকে থেকে সেই হাজার হাজার বছর আগে অলমোস্ট প্রত্নতাত্ত্বিক যুগে সেই মানুষেরা কিভাবে এত বড় বড় ভারী ভারী পাথরগুলোকে এই জায়গায় নিয়ে এসেছিল এবং এই মনুমেন্টটা ক্রিয়েট করেছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত একটা রহস্য। এমনকি এই মনুমেন্টের সবচেয়ে ছোট যে পাথরগুলো সেগুলোকে বলা হয় ব্লু স্টোনস, এর এক একটা ওজন প্রায় 4 টন এবং এগুলো আনা হয়েছিল ওয়েস্টার্ন ওয়েলস এর বিভিন্ন জায়গা থেকে এবং সেটিও প্রায় 140 থেকে 150 কিলোমিটার দূরে, 140 থেকে 150 মাইল দূরে। তো এখনো এটা হচ্ছে পুরো বিশ্বের ব্যাপার, সেই প্রস্তর যুগের মানুষ কিভাবে এত বিশাল বিশাল পাথর বহনের প্রযুক্তি জানত। রিসেন্টলি একটা এক্সপেরিমেন্ট থেকে, বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে জানা যায় যে উডেন ট্র্যাক ওয়ে দিয়ে 1 টন পর্যন্ত ভরের পাথর বহন করা সম্ভব, কিন্তু সেই সময় এই প্রযুক্তি তো মানুষের জানা ছিল না। বিজ্ঞানীরা এই সম্ভাবনার কথা বলছেন যে শেষ বরফ যুগের হিমবাহ এই পাথরগুলোকে স্টোনহেঞ্জ এলাকার কাছাকাছি বয়ে এনেছে, যার ফলে স্টোনহেঞ্জের স্থপতিকে এগুলো ওয়েলস থেকে এত দূর পর্যন্ত বহন করতে হয়নি। আবার অনেকে বলে থাকেন যে বন্যার পানিতে পাথরগুলো ভেসে এসেছে, অনেক ধরনের কথাই আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনোটারই সত্যতা মেলেনি। তো এই স্টোনহেঞ্জ যে সৃষ্টি এবং কিভাবে এটা তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, এ নিয়েও অনেক 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 থিওরি ছিল। শেষ পর্যন্ত একদম কার্বন টেস্টিং করে সেটা বের করা হয়েছে যে খ্রিস্টপূর্ব প্রায় 2000 থেকে 3000 সালের ভেতরে এই মনুমেন্ট গুলো তৈরি করা হয়। তো কি কারণে এই মনুমেন্ট তৈরি করা হয়েছিল সেটা নিয়ে অনেক গবেষণা হয়। 3টা জিনিস মোটামুটি ধারণা করা যায়। একটা হচ্ছে এরকম যে এটা একটা পবিত্র সমাধি স্থল হিসেবে ব্যবহার করা হতো এবং তার প্রমাণ হিসেবে এর আশেপাশে যেটা আছে সেই প্রস্তর যুগের মানুষের, ব্রোঞ্জ যুগের মানুষের অনেকের অস্থি খুঁজে পাওয়া গেছে সেই স্টোনহেঞ্জের বিশাল আকৃতির পাথরগুলোর আশেপাশে। আবার অনেকেই বলে থাকেন যে এটা হয়তো জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কাজের জন্য মান মন্দির হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ ঋতুর যে পরিবর্তন কিংবা আবহাওয়ার খবর বা এই ধরনের বিভিন্ন পরীক্ষামূলক কাজগুলো বা এই ধরনের বিষয়গুলো স্টোনহেঞ্জ দিয়ে নির্ধারিত হতো। আবার অনেকেই মনে করে থাকেন যে এই জায়গাটি আরোগ্য লাভের স্থান হিসেবে, একটা পবিত্র জায়গা হিসেবে কল্পনা করা হতো বা মেনে নিত মানুষ, যে কারণে দেখা গেছে যে সেখানে অনেক আহত মানুষের শরীরের অংশাবশেষ খুঁজে পাওয়া গেছে। সেই বহু প্রাচীন যুগের মানুষের দেখা গেছে যে ইনজুর্ড মানুষের অস্থি বা বিভিন্ন শরীরের পক্ষ সেখানে খুঁজে পাওয়া গেছে। তো এই স্টোনহেঞ্জ এখনো পর্যন্ত মানুষের কাছে বিশাল এক বিস্ময়ের ব্যাপার। 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজে এটি অন্তর্ভুক্ত করা হয়, বলা হয়ে থাকে এটা ব্রিটিশ কালচারাল আইকন, ক্রাউন হচ্ছে এটার মালিক। আপনার চোখে আপনার দেখা আপনার জানা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টির কথা আমাদের জানিয়ে দিতে পারেন এবং জানানোর ঠিকানাটা হচ্ছে buddhafm@radiofurti.fm, এই ঠিকানা জানিয়ে দেবেন। এছাড়া আপনার পছন্দের কোনো হরর গল্প, আপনার লেখা নিজের কোনো হরর গল্প আমাদের জানিয়ে দিতে পারেন, পাঠিয়ে দিতে পারেন buddhafm@radiofurti.fm, এই ঠিকানা সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। আপনার হরর ক্লাব নিয়েও যদি চলে আসতে চান সেটাও আমাদের জানিয়ে দেবেন, নাম ঠিকানা এবং অবশ্যই ফোন নম্বরটা দিয়ে দেবেন মেইলে। আমরা এখন চলে যাচ্ছি আরেকটা বিরতিতে, বিরতি শেষে আমরা আবার ফিরে আসবো আমাদের সাথে। আজকে হরর ক্লাবের যে মেম্বার আছে তার সাথে কথা হবে, সেই সাথে আপনাদের ফেসবুকে পাঠানোর কমেন্টগুলো করা হবে। তো আশা করি পুরোটা সময়ের সাথেই থাকবেন, ফিরছি গান শুনে। আমার সাথে আছে কে, আমার সাথে আছে আরাফাত রহমান ফ্রম ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব
দিনাজপুর।
তো আরাফাত, এত ঝামেলা, এত ঝুঁকি, এত কিছু পার করে বুঝেছিলাম হরর ক্লাবের স্টুডিওতে কেটে গেল 3-4 ঘন্টা, কেমন লাগলো?
খুব ভালো লাগলো ভাইয়া, আনন্দ পাইলাম, ঘটনাগুলো ভালো ছিল, মেল অফ দ্য উইকটা ভালো ছিল।
৪০টার
বেশি মেইল পাঠিয়েছিলাম, তো একটাও সিলেক্ট করা হয়নি। আর মেইল করতে তো অনেক টাইপের ব্যাপার আছে, 4 দিন ধরে টাইপ করছি, 40+ মেইল পাঠিয়েছি,
কিন্তু একটাও আর কি সিলেক্ট হয়নি, এজন্য আর কি
আজকে কি মানে সেই কষ্টটা
যে আজকে ওই কষ্টটা দূর হয়েছে, কারণ মেল অফ দ্য উইকে আমার একটা বড় স্টোরি আর কি কালেক্টেড স্টোরিটা পড়া হয়েছে।
ওকে, তো আসলে যেটা সমস্যা যেটা হয় যে অসংখ্য অসংখ্য মেল যখন আসে, এবং আমি এরকম আসলে অনেক মেল পাই, অনেকে হয়তো রাগে কষ্টে মেল পাঠানো বন্ধ করে দেন, তো আজকে এই সুযোগে আর কি তাদের উদ্দেশ্যে সেই কথাগুলো আরেকবার বলে দিচ্ছি যে আমাদের হাতে সুযোগ থাকে একটা কি দুইটা মেলে স্টোরি পড়ার, যেহেতু মেল অফ দ্য উইক একটাই হয়, তো আমরা একটা গল্প পড়ি, এর বাইরে একটা গল্প পড়ার সুযোগ থাকে আমাদের। অনেক সময় হরর ক্লাবের কাছ থেকে আমরা ঘটনা বা স্টোরি শুনি, সেই জায়গায় সেই সেগমেন্টটাও আমাদের কমে আসে। তো যারা গল্প পাঠিয়ে সুন্দর একটা গল্প পাঠিয়ে মানে ভাবেন যে আমার গল্পটা কেন সিলেক্টেড হলো না, এবং এটা ভাবে যদি মন খারাপ করেন, তাকে বলবো যে এটা একজনই প্রথম হরগ্রামের প্রতি অবিচার করা হবে, কারণ আপনার সেই গল্পটা যদি ভালো হয় সেটা যেই সপ্তাহেই আপনি পাঠান না কেন, অবশ্যই অবশ্যই সেটা কোনো না কোনোবার আবার উঠে আসবে। এবং এরকম প্রচুর হয়েছে এর আগে, যে এর আগের পুরাতন কোনো একটা সপ্তাহের ভালো একটা গল্প, আমি কখনোই চাই না যে ভালো কোনো একটা গল্প কখনো বাদ পড়ে যায়, তো সেই ভালো গল্পগুলো সবসময় আমরা নিয়ে আসি। তো সেই জন্যই আসলে আরাফাত সেই মন খারাপের কথাটা আরো একবার নিয়ে আসা, তুলে নিয়ে আসা আপনাদের সামনে।
যত বেশি হবে তত হরর ক্লাব তত দূর এগিয়ে যেতে পারবে,
আর সেজন্যই আমরা সবসময় আপনাদের দিকেই তাকিয়ে আছি।
সবাই বেশি বেশি মেল পাঠান, নিজের জানা বা কালেক্টেড ঘটনা পাঠান, বা স্টুডিওতে আসতে চাইলে বলেন যে আমরা স্টুডিওতে আসতে চাই,
এইভাবে মেল পাঠিয়ে দিন,
মেল পাঠিয়ে দিন।
তো এই মুহূর্তে আরাফাত আমাদের কি কোনো ঘটনা বা গল্প?
জি, আমি একটা ছোট সে নামটা আমার আসলে মনে নাই, তো বলে মামা জিজ্ঞেস করে যে আপনি কি চান, কি সমস্যা আপনার, তো বলে যে এই মেয়েকে আমার মেয়ের মতো মনে হয়, এই জন্য আমি এর কাছে আসি। তো মামা বলে যে তো আপনার মেয়ের মতো মনে হয় তো ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের তো কষ্ট হয়, আমার ওয়াইফের তো কষ্ট হয়, এগুলো নিয়ে তো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হইতে পারে। তো এসব বলার পর উনি কিছু মানে না, পরে কবিরাজি করার পরে আর কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর যখন মামা আর কি মানে সুরা টুরা পরে যখনই ফু দিত, আয়তুল কুরসিতে পরে ফু দিত, তখনই আর কি ছাড়ে দিত, একটা ঝাঁকি দিত, তখন মামির আর কি জ্ঞান ফিরে আসতো। তখন মামিকে জিজ্ঞেস করলে মামি আর কিছু বলতে পারতো না, বলতে যে আমি তো ঘুমাইছি।
মেডিকেল ট্রিটমেন্টের চেষ্টা করা হয়েছিল?
জি জি জি।
লাভ হয়নি কোনো?
না না, কোনো লাভ হয়নি। শিওর?
আচ্ছা ঠিক আছে। তারপর আর কি এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে মেডিকেল ট্রিটমেন্টের দিকে আগানো অনেক ভালো, এবং মানে
আরেকটা ছোট ঘটনা বলতে চাই
আমরা, আরেকটা ঘটনা শোনার মতো সময় আসলে আজকে আর পাচ্ছি না। তো যে ঘটনাগুলো মানে খুব জীবন থেকে নেওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর জন্য আমাদের সবসময় একটা প্ল্যাটফর্ম একদম ওপেন আছে, সেটা কি আপনার আশেপাশের কোনো মানুষের লাইফে থেকে থাকে, তো সেটা পাঠিয়ে দিবেন মেল করে। মেল আইডিটা কি?
মেল আইডিটা হচ্ছে
আপনার জীবনের কোন ঘটনা, আপনার আশেপাশের মানুষের ঘটে যাওয়া কোন প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন এই মেইল আইডিতে, মেইল পাঠিয়ে দেবেন। এবং আপনার যদি কোনো হরর গল্প ভালো লাগে, আপনি যদি কোনো হরর গল্প লিখে ফেলতে পারেন, কোনো ভূতের গল্প, ভয়ের গল্প, রহস্য গল্প, এই ধরনের যে কোনো গল্প যদি আপনি লিখে ফেলেন, এবং যদি সেটা শুনতে চান ভূত এফএম হরর ক্লাবে এবং আমার কাছ থেকে, তবে আমাদেরকে মেইল পাঠিয়ে দেবেন ভূত এফএম @radiofuture.fm, এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। শুধু তাই নয়, আপনি চাইলে পৃথিবীর যে কোনো মিস্ট্রিয়াস, কোনো আনসলভ মিস্ট্রি যেগুলো আছে, সেই পৃথিবীর বিখ্যাত সেই মিস্ট্রিয়াস ঘটনাগুলো, সেগুলো আপনি আমাদেরকে পাঠাতে পারেন। এবং যে হরর ক্লাবগুলো আমাদের সাথে আছে, এদের বা এই ক্লাবগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই এই ধরনের ইনফরমেশন দিচ্ছে, এই ধরনের মেইল পাঠাচ্ছে। তো জাস্ট একটা বিষয় যে এই ধরনের মেইল পাঠানোর ক্ষেত্রে যেটা করতে হবে, রেফারেন্সগুলো যেখান থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করেছেন সেই রেফারেন্সগুলো প্লিজ উল্লেখ করে দেবেন, সেটা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। কারণ আমরা যখন এরকম ওয়ার্ল্ডের কোনো বড় কোনো ইভেন্টের কথা যখন আমরা অন এয়ার করবো, তখন অবশ্যই সেটার অথেন্টিকেশনটা খুব বেশি জরুরি। আমাদের সাথে ফেসবুক অ্যাকাউন্ট স্ল্যাশ রেডিও ফুজি, এই ঠিকানায় ভোট এফ এম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আমাদের সাথে আছেন আতিকুর রহমান। আপনি দেখেন আমার সেন্ড করা স্টোরিটা স্টোরিতে পড়া হয় না, তখন খুব মন খারাপ হয়। ওকে, মন খারাপ করবেন না, স্টোরি ভালো হলে অবশ্যই পড়া হবে। আমাদের সাথে আছেন করুণ রশিদ, আছেন মোহাম্মদ প্রিন্স রহমান, অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন রহস্যময় বালক, খুব ভালো লাগে ভোট এফ এম শুনতে, পাশাপাশি হরর ক্লাবের জোশ। আমাদের সাথে আছেন শ্রী রয় লিখেছেন, হ্যালো রাসেল্লা, আমি অ্যাপ দিয়ে শুনছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল থেকে। আচ্ছা, ভোট এফ এম নিউ জয়েন করেছি, ভীষণ ভালো লাগছে, গড ব্লেস ইউ, ভোট এফ এম রকস। ওকে, থ্যাংক ইউ শ্রী রয়। যদিও রাসেল্লাকে বলেছেন, রাসেল্লা কিন্তু এই মুহূর্তে নেই। আমাদের সাথে আছেন রূপম চক্রবর্তী, ভালো লাগছে, ভোট এফ এম হরর ক্লাবে যেতে চাই, অবশ্যই আসতে পারেন, যেটা করতে হবে মেইল পাঠিয়ে দেবেন ভোট এফ এম চাঁদের বাড়ি সোনালী রং, খুব অদ্ভুত নাম। আচ্ছা, লিখে দিয়েছেন আমি নূর জামান ভয় করছে। আচ্ছা, আমাদের সাথে 11 মিনিট আগে তিনি লিখেছিলেন, তারপর করছিল। মেজি হাসান লিখেছেন, অনেকদিন পর লাইভ শুনছি, MHI9 লিখেছেন, ভোট এফ এম হরর ক্লাব অনুষ্ঠানে আজকে প্রথম অনেকক্ষণ ধরেই শুনছি, খুব ভালো লাগছে, ভোট এফ এম অনুষ্ঠান 7 বছর যাবৎ শুনছি, জামালপুর থেকে আজকের এপিসোড সবচেয়ে বেশি ভালো লাগলো, ওকে থ্যাংক ইউ। আর অ্যাকোয়াটিক মুভিটা দেখেছি ভাই গতকাল, ওকে কেমন লাগলো জানিয়ে দিন। আমাদের সাথে আরো আরো আছেন কেতু সার, অনেকগুলো কমেন্ট করেছেন, মাহির আশা প্রান্ত আছেন আমাদের সাথে মুক্তা গাছা থেকে, আমাদের সাথে আছেন হৃদয় খান, চিটাগং কর্ণফুলী ব্রিজের ওপর বসে বসে শুনছি, ও খুবই সুন্দর জায়গা এবং সুন্দর একটা এনভায়রনমেন্টেশন। আমরা কোথায় বসে শুনছি, আমরা স্টুডিওতে বসে শুনছি এবং স্টুডিওর গ্লাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি রাতে ঢাকার রাস্তা একদম ফাঁকা ফাঁকা
ফাঁকা,
খুবই ফাঁকা এবং অন্ধকার। কেমন হবে এখানে এখন রাত্রেবেলায় ঢাকাকে হেঁটে যেতে?
খুব ভালোই লাগবে, ভয় লাগতে পারে।
ওকে, তাহলে আজকে স্টুডিও থেকে বের হয়ে আরাফাত আপনি একা একা চলে যাবেন। আমাদের সাথে আরো আছেন বগুড়া থেকে শুনছেন সজীব ইসলাম, আছেন অভি চৌধুরী, আছেন আরো ভালো আছেন অবুজ মন, শাহিন আলম, আরো আছেন অর্থহীন কাব্য, বরিশাল মেডিকেল থেকে শুনছেন তিনি। ওকে, তো অনেক অনেক কমেন্ট পড়ে ফেললাম, আশা করি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে প্রপার এনজয়মেন্ট দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে সে কথাও জানাবেন, খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন। আপনাদের অপেক্ষায় থাকলাম নতুন কোন হরর ক্লাবের সাথে, আবার নেক্সট এপিসোডে আরো কথা হবে, আড্ডা হবে এবং সেই সাথে নতুন নতুন আরো কিছু গল্প নিয়ে চলে আসবো সৃষ্টি আপনার কাছে ভোট এফ এম হরর ক্লাব নিয়ে আগামী বৃহস্পতিবার 11টায়। আর ঠিক আগামীকাল অর্থাৎ আজ আর কতক্ষণ পরে, 12-13 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে চলে আসবো, 11-12 ঘন্টা পরে ঠিক বিকাল 3টার সময় পুরোনো দিনের সব গান নিয়ে ওআইজির সাথে থাকবো সৃষ্টি আপনার সাথে 3টা থেকে 6টা পর্যন্ত। তো আপনার সাথে আবারও কথা হবে, এই মুহূর্তে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, আশা করি পুরোটা সময় অনেক ভালো কাটবে, আপনার শান্তিতে কাটবে, আনন্দে কাটবে, ফুর্তিতে কাটবে। টাটা
exclusively on FusionBD.com.